Royal Tiger Queen presents. Jaha bolibo, sabto bolibo. Recharge yourself. Bhul shuddho miliyei manush. Apni jokhon bhul koren, apnar bibek tokhon ghumiye thake. Jodi keu na jane, to bibek jane apni koto boro bhul korechen. Poribar, samaj, rashtro আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
রূপকথার গল্প নয়, একেবারে জীবনের বাস্তব সত্য, অপ্রিয় সত্য নিয়ে শুরু হচ্ছে রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব 155 পর্ব। ওয়েলকাম অ্যান্ড মোস্ট ওয়েলকাম। আপনি আছেন আর জি কিবরিয়ার সাথে, শুনছেন ABC রেডিও FM 89.2। শুরুতেই আমরা মঞ্জুরের কাছ থেকে জেনে নেব কে আজকে লাখো জনতার মুখোমুখি হচ্ছে।
রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ধন্যবাদ কিবরিয়া। সত্য বলার আলোকিত মঞ্চে আমাদের আজকের অতিথি জসিম। জন্ম ঢাকাতে, তবে তার বাবা মা কে এবং কোথায় থাকেন তা তিনি জানেন না। মানুষের উপকার করাই তার মূল ধর্ম। মিষ্টি জাতীয় খাবার, বিশেষ করে পায়েস, তার খুবই প্রিয়। ক্রিকেট খেলা তার এতটাই প্রিয়, কোনোভাবেই তিনি বাংলাদেশের খেলা মিস করেন না। প্রিয় খেলোয়াড় সাকিব আল হাসান। একসময় জসিমের অনেক বন্ধু ছিল, আজ তারা অনেক দূরে। কি কারণে এমন হলো তা জানতে চলুন আজ কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
আমরা জানলাম যে জসিম আজকে লাখো জনতার মুখোমুখি হচ্ছে। তবে তার আগে আমরা বলবো প্রিয় শ্রোতা বরাবরের মতো, কিভাবে জসিম আজকে অপরাধী হয়ে লাখো জনতার মুখোমুখি হয়েছে সেই ব্যাকগ্রাউন্ডে আমরা যাব, এবং তারপর আমরা অবশ্যই তার অপরাধ এবং অপরাধের পরে বর্তমান জীবনের যে প্রায়শ্চিত্ত সব কিছুই উঠে আসবে। রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিবতে, এবং যাহা বলিব সত্য বলিব একেবারে শুরু থেকে আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, যিনি তার মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা, তার গবেষণালব্ধ জ্ঞান দিয়ে পুরো ঘটনাটিকে ব্যাখ্যা করে থাকেন। তো আজকেও তিনি আমাদের সঙ্গে ফোনে কানেক্টেড হচ্ছেন। ডক্টর তাজুল ইসলাম, আরো একবার ওয়েলকাম আপনাকে আমাদের জেভিএসবিতে। অনেক ধন্যবাদ, এবং আশা করছি যেটা বলি সবসময় শেষ পর্যন্ত আপনাকে পাবো। অনেক ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব মূল পর্ব। আপনি শুরু করুন একেবারে ব্যাকগ্রাউন্ড থেকে, যেখান থেকে আপনার মনে আছে।
আমি যখন মোটামুটি কিছু বুঝি, তখন আমার যে জেনুইন পরিচয়টা, এই জিনিসটা মানে আমার নাই। নাই বলতে কি, যখন আমি বুঝি সবারই বাবা মা আছে, ভাই বোন আছে, মানুষের সবকিছু আছে, আমার ওরকম একটা কিছু নাই। আমি যাদের কাছে মানে বড় হইতেছি, থাকতেছি, ফিরতেছি, মানুষ এক একটা বলে, এগুলি মানে আমি শুনতেছি, তখন আমার কাছে একটু মন খারাপ লাগে। কিন্তু এখানে একটা কথা, যার কাছে আমি ছোট হইতে একটু একটু বড় হইলাম, সে আমাকে একটা কথাই বলছিল যে তোমার গলায় ছোট্ট একটা সোনার চেন আছে, আর সেই সময় তোমার পরনে পোশাক ছিল, পোশাকগুলি খুবই ভালো ছিল, তবে তুমি যেখানকারই হও, তুমি মনে হয় যে ভালো কোনো পরিবারের, এই কথাটা বলার উদ্দেশ্য হলো যখন আমি জানতে চাই মানে আমি কে, আমি সবাই বলে তোর বাবা বা মানে বিভিন্ন, আমি ওইটা বলতে চাই না যেভাবে মানে মানুষে বলে আমার কাছে খারাপ লাগে। যাই হোক, লাস্ট পর্যন্ত উনি আর এক জোরের সাথে চলে গেল, চলে গেল, এখন তো আমি আরো নিঃস হয়ে গেলাম।
কত বছর বয়সে চলে গেল তখন? ছোট আপনি?
আমি ছোট আর কি।
আপনাকে যে বলতো সে আপনাকে কোথাও থেকে নিয়ে এসেছিল এগুলো বলেছিল ওই সময়টাতে?
ওই সময়টা বলছে আমাকে, সে রাস্তায় পাইছে, আমার একটা চেন আছে ওই চেনটা আমাকে দেখাইছে, আর আমার পোশাক গুলি একটা ট্রাঙ্ক ছিল তখন এই ভাঙা চূড়ার মতো, আমাকে একদিন রাত্রে বলছে আর কি, যখন আমি বললাম যে মানে মানুষে বলে তুই এই সেই তোর কি আছে, তোর দিতে আমি কান্নাকাটি না।
এটাই রাস্তায় পেয়েছে, ইনি কি ভদ্রলোক ছিল না ভদ্রমহিলা ছিলেন?
উনি মহিলা ছিলেন, কিন্তু উনি ওই মানিকনগর কালো পানি করে জায়গার নাম আছে ওই বস্তিতে থাকেন।
আপনাকে কত বছর বয়সে রাস্তা থেকে পেয়েছেন?
উনি তখন আমি ছোট, আড়াই বছর কি তিন বছর এরকম, উনি বলছে যে আমি দৌড়াইতে পারি।
তো কি
উনি আমার, সে বলেছে যে তুমি শুধু রাস্তার পারে কাঁদতে ছিলে, আর তোমার পরনে ভালো পোশাক ছিল দেখাইছে আমারে, আর ছোট্ট চিকন করে একটা স্বর্ণের ছিল
গলায়।
যখন আমি কান্নাকাটি করি বস্তির পোলাপ ভাই নাকি একটা বলে গুলি, ওই বাসার নিজের কাছে খারাপ লাগে শুনতে, তখন আমার কাছে একটু খারাপ লাগতো।
ওনাকে কি আপনি মা ডাকতেন যে মহিলা আপনাকে নিয়ে এসেছিল?
ওনাকে আমি মা ডাকতাম না, কিছুই ডাকতাম না, মানে একটু মনে আছে কি যে ডাকতাম আমার সেটা সঠিক মনে নেই।
তার মানে আমি বলতে পারি যে আপনি মা ডাক কখনোই ডাকেননি সেই অর্থে?
না, হ্যাঁ, কিন্তু উনি চলে গেল না, উনি চলে গেল।
মানে কি ছিল ঘটনাটা?
ঘটনাটা উনি অন্য একজনের সাথে মানে মানুষে বলা বলি করতেছে, চলে গেল, তখন আমি নিঃস হয়ে গেলাম।
আপনাকে রেখে চলে গেল?
হ্যাঁ, কিন্তু আমি যে
মহিলা কি করতো
উনি দেখতাম সারাদিন এই বাটিতে করে কিছু আনতো, বাইরে থেকে ওই কাজ টাজ করতো এই, তখন ওনারও আবার স্বামী ছিল না, না থাকে এখন তো মানে আর একটু বড় আমি প্রায় 8-9 বছর বয়স মনে হয় তখন।
তো আপনাকে ছেড়ে গেল, তারপরে আপনি কোথায় থাকলেন?
এই প্রসঙ্গটা হচ্ছে তখন আমার ওই বস্তিতে এক লোক বললো যে তোরা একটা কারখানা দিয়ে দেই, তুই ওই জায়গায় থাকবি, খাবি, ঘুমাবি, আরো পোলাপাইন আছে ওগুলো, ওদের সাথে আমি ও জায়গায় কাজ করি, ওই কামরাঙ্গার চরে এই চাপ দিয়া, হাতে চাপ দিয়া প্লাস্টিকের মতো বিভিন্ন খেলনা তৈরি করে। আমার গায়ে অতটা শক্তি নেই, আমি অতটা পারি না, আমি যা পারি তাই করি, আমার কিছু বলে না, আমি খাইতেছি, ফিরতেছি, বড় হইতেছি। এখন কেউ এই প্রেম করে, কেউ এটা করে, ওইটা করে, তখন মানে আমার ভিতরে মোটামুটি একটা ভালো ধরনের একটা বুঝ চলে আসলো। তখন আমি একা একা চিন্তা করি আমার তো কিছু নাই, আমার তো কিছু একটা করতে হবে, মানুষ একটা মেয়ের সাথে সম্পর্ক করলো টাকা লাগে ঘুরতে ফিরতে, তখনই আমার মাথায় এরকম একটা চিন্তা ভাবনা।
আপনি একটু আমাকে বলেন যে বয়সটা আপনি বড় হচ্ছেন, বয়সটা খুবই গুরুত্বপূর্ণ, ঈদ কখন কিভাবে করতেন, সামাজিক অনুষ্ঠানগুলো কিভাবে করতেন?
সামাজিক অনুষ্ঠানগুলো করতাম ওই যে 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 পোলাপানের সাথে থাকতাম, ওরা যেদিক যেত ওদের সাথে সাথে ওদিকই চলে যেতাম, মানে যেদিক মন চায়, এই রমনা পার্কে ঘুরতে যাই, সংসদ ভবন যাই, তখন তো সংসদে এতটা রাস্তা ছিল না, তখন এটি কচু খ্যাত ছিল।
পড়াশোনা করার কথা কেউ বলতো না আপনাকে?
না, ওগুলোর তো কোনো চিন্তাই নেই, ওগুলোর তো কোনো চিন্তা করার,
ছোট ছেলে মেয়েরা তো পড়ে, আপনার ভেতরে নিজের থেকে কোনো ইচ্ছা হতো না?
ওগুলো চোখেই দেখি নাই, কারণ কি আমি তো বড় হইতেছি আমার ওই কাজের পোলাপ্যানের সাথে, আমি তো আর ওরকম কোনো ব্যাচের পোলাপ্যান পাইতেছি না, আমি চিন্তা করি না এত কষ্টের কাজ আমি করব না। এই জায়গায় যারা প্যাকেট করে ব্যবসা করে এদের সাথে একদিন আলাপ করলাম, ভাই আপনার এটি কই বিক্রি করেন? আমি চকে বিক্রি করি। চকে কিভাবে বিক্রি করেন? এই তাদের কাছে মোটামুটি একটা আইডিয়া নেই।
কি জিনিস বিক্রি করে?
ওই প্লাস্টিকের খেলনা, পুতুল, বিভিন্ন কিছু।
কত বছর বয়সে আনুমানিক? অনেক ছোট
তখন, আমার বয়স 10 হবে,
10-এর মতো হবে।
তখন আমি চিন্তা করি ভাত খাওয়ার বিলাসে অতিরিক্ত 3 বেলায় 10 টাকা খাওয়ার জন্য, আর থাকার জায়গার তো কোনো সমস্যা নেই, ওখানেই থাকা, তাহলে আমি অর্ধেক দিনই প্রায় সময় পাই, আমি ওরা যেই দামে কিনে ওই রুম থেকে আমি আমার মালিকের থেকেই কিনি, মালিক জানে না আমি কিনি, মানে কিনছে টাকা পাইছে বাদ দাম।
যে কারখানায় আপনি পুতুল টুতুল এগুলো বানাতেন ওই কারখানা থেকে আপনি নিজেও কিনলেন?
হ্যাঁ, আচ্ছা, এক ব্যাগ কিনলাম 30 টাকা না 25 টাকার দাম নিল, কিনলাম, কিনে আমি চকে গেলাম, ওই যে যেই লোকের সাথে আলাপ করলাম উনি আমার দেখাই দিল, ওনার সাথে একদিন গেলাম, আমার দেখলাম যে আমার 6 টাকার মতো মানে ওই 25 টাকা না 30 টাকাটা কিনছিলাম মনে নাই, আমার এতটুকু মনে আছে যে 6 টাকার মতো আমার মানে মনোভা লাভটা আইছে। তখন আমি 6 টাকা পেয়ে অনেক খুশি মনে হইতেছে, 6টা টাকা আমার বাড়তিছে। এভাবে করতে 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 তখন এক সময় আমি এই কাজই ছেড়ে দিলাম। এত কষ্ট করে আগুন হিট এগুলো আবার হাতে ছোঁয়া লাগলে পুড়ে যায়, দরকার নেই, হাত শক্ত হয়ে যায়, আমি এগুলোই করব না। আমি আরো 2-3টা ওরকম ফ্যাক্টরি থেকে কামরাঙ্গা ছেড়ে যে অভাব নাই, রুমে রুমে বানাই। আমি ওরকম দৈনিক 3-4 বার যাই চকে, 2 হাতে 2টা ব্যাগ নিয়ে আস্তে আস্তে যাই। গেলে দেখি দৈনিক আমার 40-50 টাকা ইনকাম আসে, আমি তো অনেক খুশি। কিন্তু এক সময় ওই মালিক জানতে পারে আমাকে ধরে নিয়ে যায়, ধরে নিয়ে যায় কাজ করতে হবে, তুই না থাকলে পোলাপাইন মানে এদিক ওদিক জায়গায় ঠিক মতো কাজ করে না, মালের ডেলিভারি প্রোডাকশন কম, সব দিকে তুই কি চাস, তুই কয় টাকা কামাই করস, তুই এখন থেকে আমার বাসায় খাবি, আমার বাসায় থাকবি, আরো ভালো থাকবি, মহল্লার ভিতরেও তোর থাকা লাগবে না। তখন আমি চিন্তা করলাম ঠিক আছে, ওনার সাথে তো আমি পারম না, আমার এত বার্গেনিং করে লাভ নেই। আমি আবার ওনার ওই জায়গায় চলে গেলাম, গা মোটামুটি ম্যানেজার পোস্টের মতো, মানে সব মোটামুটি হিসাব নিকাশ দায়িত্বমুখিক ভাবে যা আছে ওইগুলা দেখাশোনা ওইভাবে করতেছি। এখন তো বেশ একটু বড় হয়েছে, 2-3 বছর আরো পার হয়ে গেছে। তখন চিন্তা করি না এই লাইফ আমার লাইফ না, অনেক মানুষ সেটা তো আমি দেখি মানুষ কিভাবে চলে, আমার তো কিছু নেই, তাহলে আমার সেইভাবে একটু প্রতিষ্ঠিত না হইতে পারলে তখন তো আমার সারাটা জীবন সস্তায় দিবে। আমি সস্তাইলাম, আমার তো ভবিষ্যৎ জীবনে একটা কিছু আশা করতে পারি, কিন্তু সেগুলো তো ধ্বংস হয়ে যাবে, তার মধ্যে কিছুই নেই। তাহলে কিছু একটা করতে যতই চেষ্টা করি শূন্য হাতে কি আর কিছু করা যায়, অনেক চেষ্টা করলাম কিছুই করতে পারলাম, লাস্টে কয়েকদিন দীক্ষাও চালাইলাম।
ম্যানেজারের ওখান থেকে চলে আসলাম,
ছোটবেলায় হ্যাঁ থাকলাম না, থাকলাম না যে উনি তেমন একটা মুনাফা দেন আর যখন তখন ডাকে, এমন সময়টাকে আমিও তো একজন মানুষ, আমার কাছে ভালো মন্দ লাগতে পারে, ওই জিনিসটা উনি বুঝতো না, উনি বুঝতে একটাই আমি ডাকছি আমি যেটা বলছি এদিক রাই এই পর্যন্ত আমি বুঝতে চাই। আমি বিরক্ত হয়ে ওই জায়গা থেকে আয়া করলাম।
10-11-12 বছরের কাহিনী এগুলো
না, এটা আরো 2 বছর পার হয়েছে,
মানে 14-15 বছর বয়সে,
হ্যাঁ 14-14ই হইবে এরকমই। তখন একটা জুয়েলার্সি দোকানে চাকরি নেই, এখন দেখি ওই জায়গায় আমি ভালো আছি।
জুয়েলার্স এর দোকান?
হ্যাঁ জুয়েলার্স।
কোথায় এটা
জুয়েলার্স? এর এটা আপনার ওই নিউ মার্কেটে, কি জুয়েলার জানি আমার সঠিক মনে নেই, আমি বেশি দিন একটা করিও নাই, মানে বছরখানিক করছিলাম, আর অত মনে রাখার মতো মন মানসিকতা তখন ছিল না। তখন ওখানে আমি বছরখানিক চাকরি করি, আমার বেতন দিল 3,500 টাকা, 3,500 না জানি 3200, খাওয়া থাকা 1400 টাকা দিই, তারপরও আমার কাছে 1200-1400 টাকা। তখন আমি একটা ডিপিএস করি একজনের পরামর্শে, যে দেখ একটা ডিপিএস কর, 5-10 বছর পরে যে একটা মুনাফা হইবে তুই ওটা দিয়ে একটা কিছু করতে পারবি। তখন আমি একদিন শুয়ে শুয়ে চিন্তা করি, আসলে আমি যাই কিছু করতেছি টাকা তো আমার একটাও থাকতেছে না, তাহলে দেখি নি এর ভিতরে যদি কষ্ট করে লাভ না পাই আসলটাও যদি পাই, যদি কিছু করতে পারি। আমি 1,000 টাকা না জানি 800 টাকা না 800 টাকা না প্রথমে 500 টাকা করলাম, 500 টাকা থেকে ওনারে জিজ্ঞেস করলাম আরো 2-100 বাড়ান দেয় ভাই, এই নিয়ম নাই, হয়তো আপনার 1,000 নয় তো 500 এটা করতে পারো। তখন আমি চিন্তা করি 1,000 টাকা দিলে তো আমি আবার চলতে পারব না, তাহলে তো আমার সমস্যা হয়ে যাবে। আমি কি করি আবার চিন্তা করি যদি কষ্ট করে দেই যদি পারি তাহলে আমার জন্য ভালো হবে, দিলাম 1,000 টাকা করে ইসলামী ব্যাংকে, ওখান থেকে কিছু টাকা পাইলাম, লাস্টে কিছু টাকা পাওয়া আমার অ্যাকাউন্টে আছে, আরো কিছু টাকা জমতেছে এখন।
আপনার অ্যাকাউন্ট খোলার সময় বাবা মায়ের নাম কি দিয়েছিলেন?
ও জায়গায় বুয়া, মানে আমার মন গড়া আর কি, আমার তো আর এমন জেনুইন কোনো কেয়ারটেকার নাই, আমার মানে টেকাল ধর্ম তো কেউ নাই, কি দিব আনতেছি জেনে যাই মানবতার খাতিরে ওই বুয়াটাই যা বলি তাই তার কাছে অরিজিনাল, অরিজিনাল বলতে আজও পর্যন্ত আমি কিছু জানি না, কিন্তু এটা সবার কাছে প্রকাশও করা জানা, এটা এর মতো লজ্জার দুনিয়ায় কিছু নাই, আমি যেটা মনে করি এর চেয়ে লজ্জা কিছু নাই। তারপরে ওই ওই যে ব্যাংকের টাকা দিচ্ছিল উনি
কত
লোক ছিল,
কত টাকা
ওখানে ছিল আমার? 80,000 টাকা, 80,000 টাকা ছিল আমার মূল টাকা, আমি যা 5 বছর পরে যা পেয়েছি আর কি। এরপরে অনেক চেষ্টা করি টাকা আর জমাইতে পারে, মানে ওই 80,000-80,000ই থাকে, এরপর আর পারে না। আর ওই কাগজপত্র গুলো এক ভদ্রলোকের কাছে রাখছিলাম, উনি আমার যাই পরামর্শ দিছে ইনশাল্লাহ ভালো, উনি মারা গেছে আল্লাহ ওনারে বেস্ত নসিব করুক, উনি খুব ভালো লোক ছিলেন। তখন আমি আর কোনো কি কাজ করুম কি করুম সিদ্ধান্ত করতেছি যে ওই জুয়েলার সাথে থাকা যাবে না, ওখান থেকে চাকরি ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এখন কি করুম, নতুন করে একটা মানে তো উপায় তো বের করতে হবে, আর ওই টাকা তো খাওয়া যাবে না, আর খাইলে তো আর কেউ মানা করার নাই, কিন্তু আমার তো বুঝা চলতে হবে। তখন আমি মোটামুটি বিয়ে সাদি জিনিসটা উঠি, তখন হঠাৎ করে মাথায় ধরলো যে না বিয়ে করো বিয়ে করুম।
কত বছর বয়স এটা, কত সালের দিকে?
আনুমানিক ওই কামরাঙ্গার চরে থেকে আসার ম্যাক্সিমাম 8 বছর পার হয়েছে আমার মনে হয়, 7-8 বছর। তাহলে তখন তো আমার বয়স সর্বনিম্ন 18 তো হবেই,
18 বছর বয়স,
18 তো কনফার্ম 18 হবে।
ওই সময় আপনার বিয়ে করার শখ দেখলো?
হ্যাঁ, যে
মানুষের প্রেম করার শখ জাগে, কিন্তু আপনি ডিরেক্ট বিয়ের কথা চিন্তা করছেন?
বিয়ের কথা চিন্তা করছি এই কারণে আমার মাথায় বুদ্ধি যেটা আসছে যে মানুষ তো চাকরি করে, তাহলে আমরা দুজনে যদি চাকরি করি আমার তো আর কিছু নাই, তাহলে আমি স্বাবলম্বী হতে আমার বেশি সময় লাগবে না, আমি চিন্তা করছি এইটা।
একই সাথে এটাও চিন্তা করার কথা না, যেহেতু বিয়ে করতে গেলে পরিবার লাগে, বাপ মায়ের পরিচয় লাগে, এগুলো আপনি কিভাবে ম্যানেজ করবেন?
এগুলি ম্যানেজ করা মানে যেখানে ছিলাম ওখানে আমাকে নিয়ে একটা কথাবার্তা চলছিল, ওই সাহসে আমি ওই উদ্যোগটা নিতে।
কি ধরনের কথাবার্তা চলছিল,
মানে যে
ঘটনাটা কি ছিল?
ঘটনাটা ছিল আমি যেই বাসাতে খেতাম ওই বাসায় মানে ওই ওনার খালা ডাকতাম, উনি বলছিল ছেলেটা খারাপ না, মোটামুটি যাই হোক কেউ থাকবে না থাক, ছেলেটা তো ভালো, মানুষের যা কিছু থাকে না সে কি পাচ্ছে না, আল্লাহ ভরসা, মায়ের ভক্ত আর বান্দির ভক্ত সমান, তাহলে তুমি এই ছেলের কাছেই আমাদের নাজ মানে দিয়ে দাও। আমি শুয়ে শুয়ে শুনতেছি,
যেখানে খাইতেন সেই যে ভদ্র মহিলা আপনাকে রান্না করে দিত তারই মেয়ে, আপন মেয়েকে দিয়ে চিন্তা ভাবনা করছে আপনাকে। আপনি এই লোকটার কাছে সবকিছু বলেছিলেন, আপনার পরিচয় সম্পর্কে আদ্যবান্ত সব বলেছিলেন?
হ্যাঁ, মোটামুটি সবই জানছে আর কি।
আচ্ছা, ওনারা কি করতো?
ওনারা ওই ওনার মেয়ে চাকরি করতো গার্মেন্টসে, আর উনি বাসা বাড়িতে টাকটুক কাজ করতো, আর ওনার জামাই ওই বিল্ডিং এর কনস্ট্রাকশন কাজ করতো। তবে ওনার মোটামুটি ওই সময় ভালো চলে আর কি, সবাই কর্মঠর সবাই ভালো চলে। তখন ওই কথাটা শুনেই আমার ভিতরে এই শখটা জাগা আস্তে আস্তে শুরু করলো। এর আগে কিন্তু কখনো ভাবিও নাই এই এই জিনিসগুলি কি মানে বোঝার কখনো চেষ্টা করি নাই, আমার ভাবে আমি চলছি। যখনই ওইটা বলার পরে আমার কিরকম যেন একটা নিজের ভিতরে একটা লোভ সৃষ্টি হয়ে গেল, আসলে সবাই সংসার করে আমিও করো।
আচ্ছা, এর আগে কি মেয়েটাকে আপনি দেখেছিলেন?
হ্যাঁ, একই তো ঘরে থাকি,
একই ঘরে থাকতেন?
হ্যাঁ, আমি হয়তো বারান্দায় থাকি, তারা ভিতরে থাকে।
আচ্ছা,
এই ওনার বাবা মার কথা শোনার পর থেকে আমার মনের ভিতরে একটা ইচ্ছুক জাগলো আর কি। তখন ওনাদের দেশের বাড়ি শুনলাম ময়মনসিং, এখন উনি আমার ভালো ভালো জিনিস খাওয়ায়, একটা কিছু পাক করলে দেখা গেছে মাংস শেষ হয়ে গেছে, কিন্তু আমার জন্য এক্সট্রা একটা বাড়িতে আবার দ্বিতীয়বারের জন্য আসে, অথবা কোনো সময় আমি আসছি যে বাবা এটা খা এটা কর, ধর বাবা মা নাই তাতে অনেক কষ্ট নিস না, আমাদের কাছে থাকোস, আমরাও তো তোর বাবা মার মতোই একজন, একটা ফ্যামিলি একটা অংশ, দেখ তোর ভালো মন্দ যেখানে যা প্রয়োজন আমার যতটুকু সম্ভব আমি তোরে দেখব।
আচ্ছা,
এরকম আশ্বাস দিল। তখন ওই আশ্বাস পাইয়া আমি চিন্তা ওনাদের মনের ইচ্ছুকটা আমি বুঝতে পারতেছি। তখন ওই আমাকে বললো যে তাইলে এক কাজ করো, এভাবে সরাসরি একদিন বললো যে তোমার তো আর কেউ নাই, মানুষ তো কেউ কারো থাকলে একটা কিছু বলে, না থাকলে তো আর বলে না, এখন আমাদেরটা আমি সরাসরি তোমাকে বললাম, তোমাকে আমাদের ফ্যামিলি সবার কাছেই ভালো লাগে, তোমরা যদি আমার মেয়ে নাজমাকে যদি বিয়ে করো তাহলে তুমি যদি রাজি থাকো তাহলে আমরা রাজি, মনে করো আমি তোমার মা আমিও নাজমার মা, একই কথা মনে করো।
কত সালের দিকে?
তখন
সালের হিসাবটা আপনি জানেন না,
অতটা
বয়স তখন 18 বছর।
হ্যাঁ,
এখন কত বছর?
এখন 34-35 এরকম একটা আইডিয়া।
ওকে,
যাই হোক, পরে তখন আনুষ্ঠানিকভাবে ওই মেয়ের মা আমাদের বিয়ের একটা আয়োজন করে। আয়োজন
মেয়ের বাবা যেন কি করতো?
মেয়ের বাবা ওই বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ,
রাজমিস্ত্রি কাজ,
রাজমিস্ত্রি।
আপনি কি করতেন ওই সময়টাতে?
ওই সময়টাতে আমি ওই জুয়েলার্স এর ওটা ছেড়ে দেয়া মানে ভাবতেছি কি করবো,
এই মনে কিছু করেন না আপনি?
না, তখন 1 মাসের মতো, কিন্তু আমার অলরেডি টাকা আছে এটা ওনরাও জানে, এবং কি উনি মাঝে মধ্যে যায় আমার সাথে, ওই জিনিসটা ওনরা জানতে পারে, জানতে পারে কারণ এই বেশি আগ্রহী করে যে যেই ছেলে এই বয়সে এই টাকা রাখতে পারি, কিছু নাই, তাইলে সেই ছেলের কাছে আমার মেয়েরে দিলে আমার নাজমা সুখে থাকবে, এরকম একটা অন্ধ অন্ধ গবেষণা করে। কিন্তু আমি তো আরামদায়ী চোখ, আমি শুনতে পাই। তখন বিয়ের আয়োজন করার পরে বিয়ে শাদী মানে ধুমধাম চলতেছে, আরো বন্ধু বান্ধব এলাকায় যাই আছে, ওগুলা একসাথে নিয়ে চলতেছে। ওইভাবে বিয়েটা রাত্রের দিকে হয়ে গেল। হওয়ার পরে মানে তারা আর ঘরে থাকতো না, তারা আর ঘরে চলে গেল, আমাদের ওই ঘরে ছেড়ে দিল আর কি। ওনারা ওই পাশের ঘর নিয়ে নিল। ওনার মেয়ে চাকরি করে, আমিও তো চাকরি করি।
চাকরি মানে কিসের চাকরি করতো?
উনি গার্মেন্টস,
গার্মেন্টসে কাজ করতো। মেয়েটার নাম কি ছিল?
পরাটর নাজমা।
আপনার স্ত্রীর নাম ছিল নাজমা?
নাজমা।
ওকে,
নাজমার মূল নাম ছিল আবার শামিনা। নাজমা এমনি মৌখিক নাম সবাই বলতো। তারপরে আমি একটা চাকরি নিলাম পরে, বাসের হেল্পারি কয়েকদিন করলাম, ওগুলো মজা লাগে না। আর এখন সময় দিতেছি ঘরেই বেশি, আর ঘরে বেশি সময় দিয়েও তো পাচ্ছি না, সে তো কাজে যেতে থাকে। তখন আমারও একটা ভালো লাগে না, তখন আমি আরেকটা কাজ নিলাম। আরেকটা কাজ নেওয়ার পরে এখন আমি চিন্তা করতেছি না, আমার এই কাজও ভালো লাগে না, তাহলে কি করবো? আমি বাইরে যাব, বাইরে যাবো গা। তখন আমার এক বন্ধু বুদ্ধি দিল, দেখ দোষ যে আমি নেই, তুই যে বিয়ে করছিস তোর কাছে যেই টাকা আছে আর হ্যাগরতে কিছু লয়ে তুই বাইরে যেতে পারবি, আমার মামারা থাকে, তুই আমার উপর বিশ্বাস থাকলে আমি তোরা পাঠাই দিতে পারি। আমি কি তাহলে দোষ, তাইলে তুমি এত পাঠাইতে পারো, তাহলে তোমার আপন মামা, তুমি যে ভাই না, তুমি এত কষ্ট করো গে, তুমি যাই পারো না? আমি কয়ে দেশ দোষ টাকা লাগে, মামা আছে মামার জায়গায় ঠিক আছে, এই যে আহে যায় একটা জিনিস দেয়, কিন্তু সম্পূর্ণ টাকা দেওয়ার সামর্থ্য আমার ফ্যামিলির নাই, আর ওই স্বপ্ন আমারও দেখে লাভ নেই। তখন ওর বুঝতে আমি বুঝতে পারলাম, তখন ওই মাঝে মধ্যেই কইতো তুই এত কষ্ট না করে একটা চান্স। তো এর ভিতরে এই যে আমি লেখা বড় জিনিসটা, এর ভিতরে একটু কথা রয়ে গেছে, এই লেখা বড় জিনিসটা কিন্তু এই যে মানুষের মুখ থেকে শুনতে শুনতে নিজেই এগুলি বই সরসরার কখর বই আই না, নিজেই কারো কাছ থেকে অল্প কিছু আইডিয়া নিয়ে যতটুকু পারছি সামর্থ্য পরিমাণ আমি বুঝে নিয়েছি। এই কথাটা শেষ করলাম আজকাল। আমি অনেকে বলবো যে সে লেখাপড়াই করে নাই, আবার মাঝে মধ্যে লেখাপড়ার মতো একটা বাজের কথাবার্তা আসে, এগুলা সে কই থেকে পাইলো? এই কারণে বললাম, যেহেতু ওই ওই ওইভাবে চলতেছে, তখন আমি একদিন বললাম, নাজমা এইভাবে তো মানুষের জীবন চলে না, তাহলে আমরা বিদেশে আমি যাইতে চাই, আমি যাওয়ার জন্য ইচ্ছুক। অন্য আরো খুশি, বিদেশ যারা থাকে বউ পোলা পেন তো অনেক স্ট্যান্ডার্ড ভাবে থাকে, হাই লেভেল না, আমাদের যে লেভেল স্কোর এই লেভেলে তো মানুষের তেমন একটা দাম নাই, মানুষ তেমন একটা মূল্যায়ন করে না। বিদেশ যাইবে বিমান হইলে তুমি যাই ভাগা, এরকম কইতে আছে আর কি। অনেক রহস্যমূলক কথাবার্তা হইলো। তারপরে ওর মামা আসলো দেশে, ওর মামার সাথে কথাবার্তা কনফার্ম করলাম, বাস টাকা পয়সা নিয়ে গেল 80,000 টাকা, এখন আমার কাছে আর নাই 80 পাইব। এখন উনি যাইয়া কইতেছে, বাকি 80,000 টাকা তুমি আমাদের বাড়ি যেয়ে দিয়ে আসো, তোমার কাগজপত্র চলে গেছে। কোথায় চলে গেছে? তুমি ফকিরা পৌঁছ যাও মথিকে। গেলাম সালপা চত্বর, দাঁড়াও, দাঁড়াইলাম, উনি লোক পাঠাইলো, ওই লোকের সাথে গেলাম সার্কুলার রোড। সার্কুলার রোড একটা চেম্বার আছে, কি চেম্বার জানি এখন আমার সঠিক মনে নেই, ওইটাই মনে হয় যে বিচার কার্যক্রম চালু হয় ওই জায়গা থেকে, ওই অফিসে নিয়ে গেল আমার কাছে 10 কপি ছবি চাইলো, ছবি দিয়ে দিলাম। পাসপোর্ট তো আগেই নিয়ে গেছে। পাসপোর্ট নেওয়ার পরে আমাকে 15 দিন পরে বলতেছে, তোমার ফ্লাইট।
কি যে পাসপোর্ট নেয় বা ভিসা নিল, পাসপোর্টে তো পুলিশ ইনভেস্টিগেশন লাগে, বাড়ির ঠিকানা লাগে, বিভিন্ন জায়গায় গিয়ে খোঁজ খবর করে, আপনি কিভাবে করলেন?
ওগুলো টাকা দিয়ে ম্যানেজ করতে,
মানে ঘুষ টুস দিয়ে সিস্টেম করে,
দালালদের একসাথে টাকা দিয়েছি 10,000 টাকা, যা ঠিকানা চাইছে দিয়ে দিছি, ওই ঠিকানাও তো আর কিছু যায় না, ওরাই ওই জায়গায় ম্যানেজ করে পাসপোর্টে।
ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে প্রিয় শ্রোতা, দম করে বেজে উঠেছে বিরতির ঘন্টা, ফিরে আসছি 4 মিনিট পর। আর এই ফাঁকে আপনাদেরকে বলছি, যারা আমাদের আজকের গেস্টকে দেখতে চান, ওনার ছোট্ট একটি ভিডিও আমরা আমাদের ফেসবুকে আপলোড করব। ভিডিওটার অ্যাড্রেসটা হচ্ছে www.facebook.com/kebria.rj। বেস্টি আছে, ইয়েস, আর জে কিব্রিয়ানা, এন্ড প্লিজ লাইক দিস পেজ। 4 মিনিট পর আরো একবার ফিরছি।
রয়্যাল টাইগার ফিল্ম প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিম জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, সাউন্ডে রয়েছে মঞ্জুর, এবং আজকে লাখো জনতার মুখোমুখি হয়েছে জসিম। আমরা কথা না বাড়িয়ে আবারও ফিরছি মূল গল্পে। জসিম, আমরা যেখানটায় ছিলাম তারপর?
তারপরে পাসপোর্ট হয়ে গেল, তখন তো মনে একটা খুশি। পাসপোর্ট হওয়ার পরে আমার 15 দিন পরে বললো মেডিকেল কাজ করা হয়েছে, তখন বললো যে তোমার ফ্লাই 10-15 দিন পরে। ঝাড়ু ঝুড়ু দিবা, পরিষ্কার করবা, ফুলের টপ টুপ সরাইবা ফুলের দোকানে। তখন তো আমি খুশি যে আমার তেমন একটা পরিশ্রমের কাজ।
আচ্ছা, কত টাকা দিতে হলো আপনাকে ওই সময়টাতে?
ওই সময়টাতে 1,60,000 টাকা।
1,60,000 টাকা, এটা আজ থেকে কত বছর আগের গল্প?
আজ থেকে তো আমার পক্ষে 14 বছর হইব।
14 বছর আগে? 14 বছর
আগের গল্প। আমি তো বিমানে এখন যাব, এখন আমার উঠে আসতে গেল বিমানবন্দরে, পৌঁছানোর পরে এখন আমি যাব। আমি তো আর জীবনে কখনো যাই নাই, ভিতরে ভয় লাগে, আবার কিছুটা খুশি লাগে, আবার কিছুটা অনেক ভীতু ভীতু মনে হয়, ভয় ভয় লাগে। এই কেউ আছে দালালরা, এই টাকা দেন সেই টাকা দেন, এই কাগজপত্রে আপনার হয় নাই এইটা হয় নাই। কিন্তু আমি একটা জিনিস বুঝি যে আমি তোমাদের কাউরে টাকা দিব না, কারণ আমি অবৈধ যাইতেছি না, সরকার আমাদের বৈধভাবে দিতেছে। কেউ টাকা দিই না, আমি ভিতরে সরসর করে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পরে প্রথম যখন অফিসারের কাছে যাই, তখন একবার আমার দিকে তাকায়, একবার ছবির দিকে তাকায়, তখন বলে তুমি ছয়দার জবাব থাকতে পারবো তো? আমি তো দেশেই মনে ভালো ছিল।
কেন বলছি আপনাকে কথা, আপনার কি মনে হলো?
মানে আমার মনে হলো আমি তো অবহেলায় বড় হয়েছি, মানে তেমন একটা দেখতে তার কাছে স্মার্ট মনে হলো না, সেই কারণে বলল।
আচ্ছা আচ্ছা আচ্ছা।
তখন ওই আমি গেলাম, ইমিগ্রেশন পার হয়ে গেলাম। ইমিগ্রেশন পার হয়ে যাওয়ার পরে এখন বিমানের দরজা দিয়া, কোন দিক দরজা আমি তো জানি না, মানে সিরিয়াল দিছে একটা চিপা জায়গা দিয়া, একটু বাঘ খাওয়া আছে, বাঘ খাওয়া দিয়া ঢুকতে। এই প্রথম বিমানে ঢুকতেছি, এখন সব দেখতেছি, মাদের অনেক খুশি খুশি লাগতেছে। এখন যে বাংলাদেশের কে আছে এদিকে না আছে, ওইটা ওই জ্ঞানটা আমার ভিতরে নাই, কাজ করতেছে না, কাজ করতেছে। এখন আমি উড়ে যাবো বিমানে, জীবনে দেখি নাই এই বিমানে, এখন উড়ুম আমি, উঠলাম, আমার স্বপ্নটা কোনোদিন ছিল না, হঠাৎ স্বপ্ন সফল হয়ে গেল, যা কল্পনা ছিল না, খুশি খুশি লাগতেছে। যখন বিমানটা দরজা লাগাই দিল, সিটে তো নাম্বার নাম্বার ওরই খেয়াল করে নিয়ে বইছি, তারপরে বসার পরে অন্য লোক এসে আমার সিট চেঞ্জ করে দিচ্ছে আমার টিকিট দেখে। আমি একবারে জানলার সাইডে বসছি, ডান সাইডে মাঝখানে, আমি কিন্তু জানলার সাইড দিয়া হেভি শক্ত, আমি আবার ট্রাই করে দিই তাক দিয়া, হাত দিয়া, যে এগুলো কেমন হাট, হেভি হাট, কিন্তু সবকিছু দেখা যায়, সাদা গ্লাস প্লাস্টিকের মতো সবকিছু দেখা যায়। আমি ওখানটা দেখতেছি, বিমান আসতে করে একবার জোরে চলতে আছে গাড়ির মতো, হঠাৎ করে ওই চলন্ত অবস্থায় একটা জাকি মারলো, এই সর্বপ্রথম এক জাকি মারি উপরে উঠলো। উপরে উঠা ডান দিকে চাই হয়, আবার বাম দিকে হয়, ডান দিকে হয় বাম দিকে হয়, বেল্ট বাঁধা আছে, সবারে বেল্ট বাঁধতে করলে বেল্ট বাঁধতাম, বাঁধার পরে মানে এখন যে উঠতেছে মজা লাগতেছে, অনেকটা মজা লাগতেছে যে চাই খেয়া উপর দিকে উঠতাম।
জীবনের প্রথম ওঠা,
প্রথম ওঠা,
আর চিন্তাও করিনি,
না চিন্তা কখনো করিনি। আর যখন উপরে ঝাঁকি দিয়ে বিমানটা উঠে, তখন একটা মজাই আলাদা। অনেক মজা ফ্রেন্ডস করলাম, অনেক মজা, যখন অনেক উপরে উঠলো, অনেক উপরে ওঠার পরে এখন যে বিমান চলতেছে, বিমান চলে না কি করে বোঝা যায় না, একটা পিপটার শব্দ কিন্তু বোঝা যায়, কিন্তু বিমানের শব্দ বুঝি না। এখন কোনো কিছু বোঝার উপায় নেই যে বিমান চলে না, ফাই না আছে, কিন্তু নিচে তাকালে পানি দেখা যায়, ছোট ছোট ঘর বাড়ি দেখা যায়। কিছুক্ষণ পরে এগুলো আর দেখি না, শুধু দেখি কুয়াশা, আর কিছু দেখি না। আমি যদি দেখার জন্য আগ্রহী, কি এখন একটু ভয় ভয় লাগতেছে, এত উপরে কিভাবে কেমনে কি হইবে, সামনে একটা পর্দা আছে, টিভিতে দেখতেছি কিভাবে বিমানটা উড়া যাইতেছে, কোন অবস্থায় আছে, ওগুলো ওই সামনের পর্দা দেখা যায়। এখন এর মধ্যে দেখি খাবার দিতেছে, খাবার টেবিল টানুন কেমন, একটা লজ্জার বিষয় না, জীবনে তো টানি নাই, কারোটা ওপেন হয়ে গেছে, আমার তো হইতেছে,
জানি না
পারি না। তখন ওই বিমানবন্দরের ওই লোক আছে ওইটার ভিতরে বিমানে, ওই বিমানবালারা আইসা তখন আমার ওই টেবিলটা ওপেন করে দেয়, ওপেন করে দেওয়ার পরে ওইটার উপরে খাবার দেওয়া যায়, আমি খাই মাখনের মতো অনেক কিছু, চকলেট মকলেট, বিরিয়ানি, পানি ঠান্ডা, মানে কিছু দেওয়ার পরে এগুলো খাওয়া শেষ করলাম, তারপরে লাস্ট আনলো কফি। মানে কফি তো জীবনে খাই নাই, নামও শুনি নাই, কিন্তু আমি তো মনে করছি চা খাইতেছি, এটা গ্রান্ত মনে আমার কাছে ভালো লাগতেছে না, মজা লাগতেছে না, কেমন তিক্কা তিক্কা লাগতেছে, মজা পাইলাম না, ওই ভাবি রেখে দিস, মজা পাইনি, এগুলো খাইয়া খেলাম। এখন তো বিমান নামতেছে, চার পাঁচ ঘন্টা পর দেখি শব্দ পেতেছি বিমান নামতেছে, যখন নামতেছে তখন শরীরের পশমটা একবারে সোজা হয়ে গেছে, শিশির শিশির করে শরীর, এরকম জানি করে শিশির করতেছে। তখন ওই বিমান নামলো, এটা কোনো গালফেয়ারে যাওয়া হয়নি, ডাইরেক্ট বিমান, কোনো লোকাল না, যা নামলো রিয়াদ। রিয়াদ নামার পরে আমি তো নতুন মানুষ, কিচ্ছু বুঝি না, বাসা ভুষা তো কিছুই বুঝি না, অনেকে ডাকে আমি আর কিছু বুঝি না, তবে আমার একটা কথা বলছিল পাসপোর্ট কাউরে দিবা না, পাসপোর্টের ফটোকপি প্রয়োজনে দেখাইবা, পাসপোর্ট শু করবা না কোথাও। আমি ওইভাবে পাসপোর্ট আর শু করে নেই গেলাম, তারপরে আমার ঠিকানা মতো মালিকের বাসায় পৌঁছে দিয়ে আসবো। তখন ওই মালিকের বাসায় গেছি, মতো আমার মালিক গেছে সফরে অন্য দেশে, আমার মালিকের আম্মা রাখতে চায় না, তখন মালিকের আম্মা ফোন দিল মালিককে, তোর তো কাজের লোক আইছে, এখন এটা কেমনে রাও, বাসায় তো আর কেউ নাই, আমি আর তোর বোন, এইভাবেই তো কিছু বলছে। তখন মতো মালিক বলছে তাহলে রাইখা দাও, পরে আমি তো কয়েকদিন পর আসতেছি।
আচ্ছা,
তখন আমার রাখলো নিচে একটা জায়গা দিল, দেখি এই গাড়ি রাখার একটা জায়গা, ভিতরে কোনো ফ্যান নাই কিচ্ছু নাই, ওই খেতা বালির দিয়ে শুয়ে পড়লাম। তখন ওই মালিকের আম্মা আসলো, আমার ডাকলো, মানে বাসা বুঝি না কিন্তু অনুমান কিছুটা করতে পারি। তখন যাওয়ার পর আমার খাবার ঠাবার দিল, খাইলাম। এখন ভিতরে ঢুকে আমি তো অবাক, আমার লাইফে আমি এত সুন্দর বাড়ি জীবনে চোখে দিই, ঠান্ডা বাতাস কি জিনিস, আমি বাংলাদেশে থাকতো এসি কি জিনিস আমি বুঝি নাই, কিন্তু ওই মুহূর্তটা আমি বুঝতে পারছি যে মানুষ এসি এসি করে, এই ঠান্ডা বাতাস এই এসি, এটা নিজে নিজে অনুভব করি। আর বাড়ি এত ফুলে বাগানে বিভিন্ন ডিজাইনে, মানে এতটা ডেকোর করা যা আমি বাংলাদেশে কোথাও, মানে কোনো জায়গায় আমার চোখে পড়ে নাই, সৌন্দর্য দেখে অনেক আমি খুশি, কিন্তু খুশি তারপরে আবার মনে করি বাড়িতে আর আবার আমি দেখে খুশি, এই পর্যন্ত শেষ। তখন এই কয়েকদিন পরে আমার মালিক এসে বললো ওই জায়গাতে, তারপর আমার মালিক আমার দিয়ে আসলো এক বাঙালির কাছে, দেখ ওরে যে আনছিল, হ্যাঁ তো এখন নাই, মানে আমি বিশাটা যার কাছে বিক্রি করছি, বাঙালি আমারে বুঝাইলো যে বিক্রি করার পরে আর মোবাইল টোবাইল সব বন্ধ, তখন মোবাইল বাইরে মানে খুব কম, একেবারেই কম, কোনো বাঙালির কাছে নাই, একমাত্র সৌদির কাছে আছে। তখন আমার ছয় মাস পরে আমার মালিক এসে বলতেছে ওই কাফেলা হয়ে যান, কাফেলা মানে অন্য মালিকের নামের উপরে হয়ে যান, আমার নামে থাকতে পারবি না। তখন আমি মোটামুটি বুঝি ভাষা, তখন আমি পেলাম লেশ, কেন থাকতে পারবো না, আমি কয়ে দেখ আমি তো পড়াশোনা করছি, পড়াশোনা আমার শেষ, আমার সরকারি চাকরি নিচ্ছি, সরকারি চাকরি নিলে কারো নামে আমের থাকতে পারে না, কোনো কাজের লোক রাখতে পারে না, এটা সরকারি মমলো হুকুমত থেকে বন্ধ নিয়মে নাই, আর রাখতে পারে ওয়াইফের নামে, আমি তো বিয়ে করে নিই, আমি তোর কার নামে রাখো,
ওনারই বাড়ি ছিল এটা,
হ্যাঁ
বিশাল বড় লোক,
হ্যাঁ। তখন উনি বলতেছে যে তুই এক মাস ডেট আছে, এক মাসের মধ্যে নাগাল কাফেলা অবধি আর নয় অবধি বাংলাদেশ লাউদিন, তাহলে বাংলাদেশে পাঠাবেন। তখন তো আমি কান্নাকাটি করতেছি, আমার লাইফটা নষ্ট হয়ে গেল কি এই শুরুটাই, তা আমি কি লেগেছিলাম এই দেশে, এখন আমি চতুর্দিকে কান্নাকাটি করি, আর নাগাল কাফেলা অমু কান্না অমু, ওই ওই সময় তো ওটা কাজের ছয়দের চাহিদা ছিল না, এখন যেরকম ওরকম ছিল না, এত লোক দিয়ে কি করবে। তখন আমি অনেক জায়গায় ঘুরি ফিরি, পাইনা 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 পাইনা, কে আর দিবে নাগাল কাফেলা, আবার কাফেলায় তো 4,000 রিয়াল লাগে, 4,000 রিয়াল তো আমার কাছে নাই, আমি তো টাকা বাংলাদেশে পাঠাই দিই, পরে ওই রিয়াল ভাঙায় নিছি কোনো কষ্টে, তারাও টাকা পয়া দিতে চায় না, এতগুলা টাকা একসাথে পাওয়া, তারপরে আবার এই টাকা দিয়ে আবার রিয়াল ভাঙায় আবার বিদেশে দেওয়া, ওনাদের কাছে জিনিসটা খারাপ লাগে। খারাপ লাগার পরও আমি বললাম দেখো খারাপ লাগুক আর যাই লাগুক, ভালোর জন্যই তো আমি আইছি, খারাপের জন্য তো না, আর যে তোমারে দিতে পারে সে নিতেও পারে, আবার নিয়ে আবার সে আবারও তো তোমারে দিতে পারে, আমার এই উপার্জন কার জন্য, আমি তো তোমাদের জন্য। তখন দিল, দেওয়ার পরে আমি ওই মালিককে দি মুভের আর কি এরকম একটা ম্যানেজ করছি যে অন্য জায়গায় কাফেলা হলে আমার 4,000 রিয়াল লাগবে, আমি অনেক কইতেছি তুই আমার কাফেলা দেখ, কাফেলা দিলে টাকা দেওয়া লাগবে,
ওই মালিকই বলছে,
হ্যাঁ আমি কি কিরে টাকা দেওয়া লাগবে, টাকা দিন তোরে যে আমি আনছি তুই আমার নামের উপরে 6 মাস 8 মাস কাজ করলি, টাকা দিবি না, কাফেলা হয়ে যাবি, গেম নেম নেই, আমি তোর দেশেই পাঠাই দেবো, রাখুন না তোর শহীদের। তখন আমি তো অনেক ইপকি শুরু করলাম, মানে কান্নাকাটি শুরু করতেছি, এখন আমার এক সৌদি কইলে সিপকি হাবিবি কান্দাস কি লেগা, কান আমার রামস কিনলাম অনলাইন, আমার অনেক সমস্যা, আমার কিন্তু ইন্টারেস্ট মাস তোর সমস্যা কি, আমি কে দেখ আমার সমস্যা আমার যে সেই ধরো আমি নতুন আছি সেই ধরবে তাহলে আমার তো কাফালাই তো আমি নাগাল কাফালা করতে অনেক টাকা পয়সার দরকার যদি আমি পাম তখন কইতেছে খালাস আনার সুদ তুই চিন্তা করিস না আমি দেখতেছি দেখতেছি কেউ একটা ফোন দিলে কই জানি ফোন দিয়া আমার একটা নাম্বার লিখে দিয়ে গেল এই নাম্বারে যোগাযোগ করবি বিকালে আর বাদ আসর বা সালা আসর খালাস শুক্রানা তখন আগে স্বাগতম জানাই বিদায়টা দিলাম বিদায়টা দেওয়ার পরে ওই লোকের সাথে দেখা ওই লোক হইল একজন আমিরের পিএস পিএস মানে একটা মক্তবের দায়িত্ব আমির মানে একজন মন্ত্রী আমাদের বাংলাদেশের একজন যেমন মন্ত্রী ওই দেশের সাতটা আমিরের ভিতরে উনি একটা আমির আমার যার নামে দিবে সে হইল আমিরের ছেলে আবু ফয়সল সাল্লাম সালে ওনার নামে শহীদ আরব রিয়াদে 72 তলা এক টাওয়ার আছে যার নাম ফয়সালিয়া টাওয়ার ওই টাওয়ারের মালিক তখন আমার ওই ফয়সালের কাছে নিয়ে গেল ফয়সাল আমার দেখে খুশি যে আমার যত আমেল আছে কাজের লোক আছে এর ভিতরে এই ছেলে ইসমান আমার কাজের লোকের ভিতরে আর এটা দেখতে শুনতে আমার ভালো লাগে এটা ওই বাঙালিদের কইল বাঙালিদের কর পরে ভাই আপনার কাজ হয়ে গেছে তোমাকে কি কাজ হয়ে গেছে মালিকের লাগে কথা কইলাম না কিছু কইলাম না সিসি ক্যামেরা মালিক আপনার দেখছে আপনার যে এনে বাইরে বয়ে রয়েছে দেখছে দেখে আমার কইছে যে আরে যত সম্ভব দ্রুত কাগজপত্র করেলা আমার নাম্বারটা আরে দিয়ে দিস আমার নাম্বারটা দিয়ে দিছে তখন আমি মানে ফুল আরবি জানি আমার নেশা ছিল একটা মাথা জানি যদি ভাষা না শিখতে পারি তাহলে তো কোথায় কেমনি কি কাজবাজ করবো এটি করতে আমার সমস্যা হয়ে যাবো তাই আমি লোক পাইলি খোঁজাই খোঁজাই জিগাইতাম ভাই এটার আরবি কি ওইটার আরবি কি আবার সৌদি গুলোকে একটু মেশার চেষ্টা করতাম কারণ সৌদি গুলোকে মিশলেই ভাষা শিখা হয়
আচ্ছা
আন্দাতে শিখা সম্ভব তখন মনে করেন ওই মালিকের মালিকের নাম্বারটা আমাকে দিয়ে দিল আমি মালিকের নাম্বার অনুযায়ী মালিকের সাথে কথাবার্তা করলাম মালিক আমার কইলো কি দাসাল মাগরিবি আল্লাহ লাজিম অদ্দে আনতে ই মক্তে যে তুই আমার মক্তব্য মাগরিবের পরে আবি আমি যে খালাস ইনশাল্লাহ ইয়া হাবিবি আর না এই জিল আমি আমি তুই সমস্যা কষ্ট নিসলাম মনে আমি তোর সাথে দেখা করতে পারিনি ওই সময় ভালো মতো কথা বলতে পারি নাই আমি ইনশাল্লাহ গেলাম যাওয়ার পরে এসে আমার কইলে তোর সমস্যাটা কি এবার এখন কইলাম যে দেখ এই সৌদি আরবে ধনী মানুষ আহে না গরিব মানুষ আহে তোর পেটে খিদা থাকলেই তুই বাঁচাবি খিদা না থাকলে তুই বাঁচাবি না আর ওই দেশের ভাষা ছিল একটা মা আর বোন নেই সবই তুই ভাষা এক ভাষা তুই প্রচলিত সবার কাছে সবাই তখন ওই আমি আরে বললাম আমার ঘটনাগুলি ভেঙে যে দেখ আমার তো এখন সমস্যা কাফালা না দিলে মেয়াদ আছে 15 দিন আর না আমার বাংলাদেশে পাঠাই দিব খালা চিন্তা মাই ঠিক কিরাম তুই কোনো টেনশন করিস না আমার সব ইনশাল্লাহ আমার সেন্সাম আমির আওলাদ মানে আমিরের বলা কারণ আমি অত কিছু বুঝি না আর কি এত পাওয়ারফুল নাকি আমি বুঝি একটা জিনিসই যে আমি তো আমরা কাজের লোক গরিব মানুষ আইছি আমাকে তো তেমন একটা এনে মানে ওরকম কাপড় নিয়ে চলতে পারবো না আমরা একজন কেউ একটা থাপড় দিল থাকতে হলো চুপচাপ আমি যেটা বুঝি আর কি ও আমার ভদ্রতা দেখা মানে আমার সবকিছু ভালো লেগে গেছে ওর কাছে আর ওদের একটা নিয়ম আছে একবার যদি কাউরে ভালো লাগে সে চোর বাটপার হইলো ভালো আর যদি কাউরে একবার ভালো লাগে নন বিশ্বস্ত সৃষ্টি হয় তাহলে এমন কোন সৌদি নাই যে ওরা আর ভালোবাসবে সৌদি গিয়ে একটা ধর্ম তখন আমার কয় লেখাপড়া করছোস আমি কিছু দেখ আমার বাবা মা বিস্তারিত সবই আমার তো ভাঙিয়া গেলাম আমার বাংলাদেশের অবস্থা অজা দুঃখ প্রকাশ করলো যা মানে মানে ভাষায় বোঝানো যাবে না বাস্তবতা না হইলে এতটাই দুঃখ প্রকাশ করলো আমার সবচেয়ে বেশি ভালোবাসলো এই একটা কথার উপর ভিত্তি করে এখন আমি যদি আরে পিছিয়ে একটা কবও দিই ওইটা খুব মনে করে না মনে করে আর আমি আদরই করছি এরকম মনে হইতেছে তখন আমার মাথায় হাত বুলাইতো চুমাইতো অনেক কথাবার্তা কইতো আমার মক্তবের আমেল থেকে এখন বানাই দিল মক্তবের মুদি মানে যেটা বলা হয় সমস্ত কিছুর হিসাব নিকাশ মূল আমি চাবি আমার কাছে মুক্তা মানে চাবির কয় মুক্তা তখন প্রায় 30-40 আছে আপনার ওই বাংলাদেশের ইসের মতো ওই উঁচা করা বানানো মানে এর ভিতরে কাগজপত্রের ফাইল ঠাইল থাকে একটা মক্তবের ভিতর সমস্ত কিছুর এভরিথিং দায়িত্ব আমার কাছে তখন আগে যে বাঙালিরা ছিল ওরা সব এক হয়ে গেল গা 5-6 জন কিরে উড়ে জুড়ে বয়ে গেল গা আমরা 5-6 বছর দূর আর চাকরি করি কাম করি অথচ আমাদের এমন কোন দায়িত্ব দিল না আশেপাশে যাই পারি না কিন্তু এই পোলায় করতে আই আর জীবনে ছবি দেই নাই আশেপাশেও দেই নাই মালিক করতে করতে ধরাই না আরে কি বহাই দিছে ওর হুকুমে নাম গো চলতেইব মানে আমার পিছনে একটা শত্রুতা শুরু হয়ে গেল আমি কিছু বুঝতে পারি না আমি আর কাজে আমি চলতেছি ফিরতেছি মালিক আমারে সিগারেট আনতে কয় আমি আইনা দিই 100 টাকা নোট দিলে দেখা গেছে 90 টাকা ফেরত আমি যদি কে আল্লাহ শিল ফুলস আর কয় আল্লাহ খাল্লি মায়ের বসলো শুক্রানি আমি অর্ধি অ্যান্সার জেট তোর পকেটে টাকা রাখি আছে, তুই সাহায্য চাই তুই, আমি খুশি, ধন্যবাদ। এইভাবে এইভাবে চলতে থাকি। এখন আমার একদিন কইতাছে ইনকাম এক বারাতি, তোর বেতন লাগবো না, আমি খালি বাল্লি রাতে ইনকা হাগিয়া না কি, তুই তো আমার ভাই, আমি বেতনটা কি করবো, তুই আসস না। এখন মানে আসে আসে এখন চিন্তা করে কত দিন, তখন আমার 2000 রিয়াল দিল,
2000 রিয়াল মানে বাংলাদেশি টাকা কত টাকা,
বাংলাদেশি টাকা তখন হলো 18-18 36 হাজার।
আচ্ছা,
মানে আমি জমিনও নাই আসমানও নাই, আমি তো কত খুশি, 2000 রিয়াল না জানি মানে কি পাইয়া লাগছে এমন কিছু। আর যে আমি যেই মুডে চলতে আছি ওই এমন 2000 রিয়াল আমার খরচ হয়ে যায় মাসে, হয় না।
আচ্ছা,
তখন আমার পান খাওয়ার অভ্যাস, তখন আমার মালিক পান কেনার টাকাও দিত, দুইটা পান কিনতে তো 1 টাকা দিই, দুইটা পানের একটা পানের মূল্য পড়ে যায় 20 টাকা, তাইলে আমার তো টাকায় তুলায় না, আমার কিছু তুই এনতে খাবি, মাছের যা লাগে আমি দিয়ে দেবো, আর ওই নেশা পানি যা আছে সব আমার হাতেই মানে ওরে দিই, ও যা সেবন করে সবকিছু আমার হাতে দিই। আর ও আমার একটা কথা বলতো, দেখ পিজি সৌদি তা লাগুন সেন্স নামে, যদি কোনো সৌদি বন্ধু বান্ধব আমার আসে তুই যে আমার কাজের লোক, কাজের লোকের মতোই থাকবি, পুরো এতলাবাররা সবাই যখন চলে যাবে সেন্সে নিয়ে আমি হাগিয়া না আছি, সবাই যখন যাবে তুই মনে করছো আমার সবচেয়ে প্রিয় বন্ধু মানুষ, সবচেয়ে আমার আপনজন একজন ভাইয়ের মতো,
মানে আমার সদস্যদের সামনে এমন কিছু করবি না যাতে করে বোঝা যায় যে মনিব আর ভৃত্যের যে সম্পর্ক সেটা যেন স্পষ্ট না হয়ে
যায়। ওই জিনিসটা আমার মাথায় সবসময় থাকতো, আমি আদবের সাথে থাকতাম, তখন আমার এই ফাঁকা জায়গায় নিয়ে মেশিন চালান শিখাইতে,
মেশিন মানে
স্ট্যান্ড গান, কাটা রাইফেল, এইগুলি ওই গাড়িতে সবসময় থাকে, কিভাবে তুই তো এগুলি কিভাবে এই ওগুলারে ফুলক হয় পার্ট বাই পার্ট, তখন ওই পার্ট বাই পার্ট আমি ফুলকাম, ফোলার পরে ওগুলি আবার
চালানো শেখাচ্ছে কেন,
মানে চালানো শিখাচ্ছে যে আমি তো অলওয়েজ টাইম ওর সাথে থাকি, কখনো যদি ওর সাথে কোনো হেল্প করতে হয়, কখনো আমারে মারতে হলে ওরে মারতে, ওরে মারতে হলে আমারে মারতে, হয়তো রাত্রে এক বিছানায় ঘুমাই না কিন্তু একই রুম পাশাপাশি থাকি, অয়জনে যায় ওর গাড়িতে থাকি, আবার কোনো সময় আমার পার্সোনালি গাড়িতে থাকি, অয় থাকতো BMW গাড়িতে, আমি হয়তো কখনো BMW আর না তো মার্সিডিস GMC গাড়ি, এই হাই কোয়ালিটির গাড়িতে 4-5টা কোম্পানির গাড়ি থাকে, কেউ কোনো না কোনো গাড়িতে থাকতাম, আর ওর সবকটা গাড়ি ছিল হাফ কালো গ্লাস।
আচ্ছা,
মানে কোনো স্টিকার লাগানো না, গ্লাসটাই কালো, ভিতরে থেকে বাইরের অংশ দেখা যাবে কিন্তু বাইরে থেকে ভিতরের অংশ কিছুই বোঝার সাধ্য নেই, এরকম গ্লাস।
আচ্ছা, কি করতো উনি মূলত?
উনি মূলত ওনার ইম্পোর্ট ব্যবসা,
ইম্পোর্টের ব্যবসা,
হ্যাঁ ইম্পোর্টের ব্যবসা ছিল সৌদি আরবে, বিভিন্ন বড় বড় কোম্পানি ছিল শেরিকা, এই পোল্ট্রি মুরগির ফার্ম ছিল, তারপর আপনার ওই কাপড়ের একটা কি জানি এই প্যান্টের মতো
বাসায় পরিবারের আর কি কে ছিল?
ওনার বাসার ওনার ওয়াইফ ছিল 9 জন,
আপনি 9 জনকে চোখে দেখেছেন?
9 জনকে চোখে দেখছি, আর ওনার আব্বার ছিল 32 জন।
ওকে, সৌদি আরব বলেই তো সম্ভব, যাই হোক। তারপর
তখন ওই ওনার সাথে এগুলা শিখানোর পরে তখন ওনার প্রশ্ন করলাম এগুলা উদ্দেশ্যটা কি, আমার শিখে এলাম, দেখ আমার মারতে তুই তো যদি জানস তাহলে আমার 2টা অস্ত্র হয়ে গেল, তুই চুপচাপ বয়ে থাকবি, তোরে তো আর খেয়ে দিব না, আমারে যদি মারে তোরেও মারবে, আর তোরে মারলে আমারও মারবে, তোর কোনো শত্রু নেই, শত্রু তো আমার থাকতে পারে, কিছু করতে পারবে না, তারপরে ইনকেস যদি হয় কখনো এরকম তাহলে এগুলার মুখোমুখি কেমনে হবি, তখন আমার ব্র্যান্ড কেস করলো যে আসলে তো জিনিসটা বাস্তব, আর আমার টাকার নেশা, মৃত্যু ঘটলেও আমার এনে থাকতে হবে, যেহেতু এখানে পাওয়ার আছে, আমি বুঝতেছি এই জিনিসটা, কারণ এগুলা ধুয়ে উঠিয়ে সব ক্লিন হয়ে আত্মাও ক্লিন হয়ে আমি একটা GMC গাড়িতে যাইতেছি, আমি নিজে ড্রাইভ করি, যাওয়ার পথে আমার সিঙ্গেল দিছে ওই জায়গায় সরতা মরল এগুলা ওই বিডে থাকে আপনার, যদি এখান থেকে পাত্রাবাড়ি পর্যন্ত যান এতটুকুর মধ্যে একটা করে চেকপোস্ট থাকবে, এতটুক জায়গার ভিতরে আপনি যেই এলাকায় ঢোকেন চেকপোস্ট এতটুক দূরে পরিমাণ থাকবে, আমার চেকপোস্টে সিগন্যাল দিছে আমার মনে জিদ হইলো যে তুই যার গাড়ির সিগন্যাল দিয়েছিস এর গাড়ির সামনে একটা পতাকা আছে, তরল পতাকা, যদি দেখলে সৌদি আরবে সাধারণ পাবলিকের শরীরের পশম পর্যন্ত পড়িয়া যায় না দেখা মাত্র, সেই গাড়ি সিগন্যাল দিলে এগুলো আমার জি, তাহলে আমার মালিকের গাড়ি সিগন্যাল দেওয়া মানে কি মালিককে অপমান করা, যদি মালিক ভিতরে থাকতো তাহলে মালিককে অপমানিত হইলো, তাহলে কেন সে আমির এই এই রাজ্যের কেন আমির সে, এটা আমি বুঝি, তখন আমার নামাইলো, নামাইয়া কইতাছে কত আছে আমার, তখন তো আমার জিদ বাজলো, তখন আমি জিদদের চোটে, রাগের চোটে পাঁচ আঙ্গুল দিয়ে একটা থাবর মারি জিদদের। তুই আবার চাস আমার আকামা? তুই আমার আকামা চাবি কি? আমি কি আকামা ছাড়া এরকম একটা আমিরের গাড়িতে বসতে পারি? তখন আমার অনেক গ্রেপ্তার করলো, তাই তোর মালিক রে ফোন দে, আরো পাঁচ সাত জন আইলো ফোন দে। তখন আরো বড় ধরনের উপরে ই দিল, ফোন দিল, ফোন দেওয়া মাত্র মুহূর্তের মধ্যে গাড়ি এখন।
আচ্ছা,
গাড়ি আসার পরেই বড় বড় অফিসার গাড়ি আসার পরেই কইতাছে আমার পিঠ দয়া সাদেকিয়া হাবিবি মালিশ তোর মালিক রে এক বিন্দু কথা জানাবি না। অবরে মাফ করে ধরা, নতুন চাকরি নিছে এই গ্রুপ, পুরাটা গ্রুপ এই ছয় সাতজন যা আছে নতুন গ্রুপ, ওরা এতটা আইন সম্বন্ধে কিছু বোঝে না, যেহেতু যা হয়েছে এই পর্যন্ত এনে ফিনিস। তাহলে কফি টফি খাওয়াই দিল আমার জিজ্ঞেসে সুরাবসাই আমি পেলাম খাল্লি অনলাইন তো জানলাম তুই রাগ হয়েছ, অন্তত পক্ষে একটা চা খেলো খেতে, আমরা চা আইনা দিল যেটা থাবর দিছি হেঁটেই চা আইনা দিল, মানে এই রাগ গুলি ভাঙানোর জন্য। তারপরে আমার ফোন নাম্বার রেখে দিল, সেল ফোন নাম্বার। তখন আমি গেলাম গো, পরে ফোন আমার জিজ্ঞেস কেমন আছো, সেই সেই ভালো আছো নি, এইদিক যদি আসা পরে চা টা খাওয়া যায়, এই আপন আদর, মানে অর্থাৎ আমি যাতে তাদের নামে কোনো কমপ্লেন না করি, যে হেয়ার গাড়ি থামানো মানে কি একটা চরম বোকামি। ওই গাড়িতে যদি হিরো নিয়েও যায় দশটা লাশও লয়ে যায়, কোন আইনজীবী প্রশাসনিক বা আটকানোর কারো কোনো প্রশ্নই আসে না,
এরকম পাওয়ারফুল মনে করা হয়।
হ্যাঁ,
ওকে,
একটা আমির, যাতে আমিরের বলে আমির থাকবে আজীবন, কোন নির্বাচন নাই কিছু নাই, হ্যাঁ জিনিস আবার আটকায় কেমনে, হ্যাঁ নাম করলেও একজন ভাই সেটা সাইডা দিতে হবে বাধ্যতামূলক।
ওকে,
আমার একটা এর ভিতরে একটা নেশা হয়ে গেল কি, বন্ধু বান্ধবের লাগে চাইলা যে এয়ারপোর্ট প্রতি রাত্রে না গেলে ভালো লাগতো না, রাত্রে তিনটা সাড়ে তিনটার দিকে ইটালিয়ান আমেরিকা বিভিন্ন ইউরোপ কান্ট্রির ল্যাঙ্ক হইতো তিনটা সাড়ে তিনটা চারটার দিন, তখন ওই শুধু দেখা এনজয় আর কিছু না, এয়ারপোর্ট তো এই পর্যন্তই শেষ, তখন ওই এয়ারপোর্টে যেতাম, এই আমার একটা মানে নেশা ছিল সৈদারগের ভিতরে, তখন দেখতাম ওই ফিল্মস গুলি আমার কাছে ভালো লাগতো, তখন গাড়ি পার্কিং করে দেখাশোনা করতাম। এর ভিতরে নেটে আমার একটা মেয়ের সাথে কথাবার্তা চলতো এমনি বন্ধুত্ব হিসেবে, কয়েকদিন পর ওই মেয়েটার ভাষাতে আমি বুঝতে পারলাম অন্যরকম, কিন্তু কয়েকদিন পর মেয়েটা মারা গেল, তখন আর ওই অনলাইন পড়া বন্ধ।
আপনার দেশের বাড়িতে যোগাযোগ ছিল এই সময়টাতে?
হ্যাঁ, যোগাযোগ তো প্রতিদিনই ছিল, প্রতিদিনই।
আচ্ছা,
কম বেশি প্রতিদিনই টুক কথাবার্তা হইতো, আর ওর সাথে যখন থাকতাম তখন কেউ ফোন দিয়ে মারা গেল আমি কথা বলতাম না, কারণ কথা বলতাম না এই উদ্দেশ্যে আমার আদব ক্ষুণ্ণ হইব, কারণ আগে আমি যেখানে থাকি সেই জায়গাটাকে নিয়ে। তখন ও আমার একটা কথা বললো অর্ব দেশের বাসায়, দেখ তুই যেই জায়গায় থাকবি, তুই চোর হস ডাকাই তো যাই হস, কিন্তু সবসময় মানুষের সম্মান দিয়ে চলবি, দেখবি আল্লাহর কাছে ভালো কিছু পাবি, আর কাউরে কোনো দিন খারাপ পরামর্শ দিবি না, যদিও শত্রু হয় তার সাথে মিলে না সমস্যা নাই চলবি না, কিন্তু তার ক্ষতি করারও চেষ্টা করবি না, তাহলে তোর ক্ষতি ওরকম একজন শত্রুতে করবি, এরকম কথাবার্তা আমার মাঝে মধ্যে বুঝাইতো। তখন আমার সাথে এই দেশে আসার উদ্দেশ্য হইলো, উদ্যোগ হইলো এই সর্বপ্রথম আসলো আমার সাথে, আসার পরে এই হোটেল সোনার গায়ে থাকলাম প্রায় এক সপ্তাহ।
কে আসলো আপনার সাথে?
আমার মালিক
বাংলাদেশে আসলো।
বাংলাদেশে আসলো
কি কারণে?
এই গুরুত্ব
পাঁচ মিনিটের বিরতি নেবার সময় হয়ে গেল, ছোট্ট একটি বিরতি নেব, ঠিক রাত একটায় আমি আরজে কিবরিয়া আবারও ফিরে আসবো রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব। প্রিয় শ্রোতা, একটি বিষয় আপনাদেরকে বলতে চাই, যারা আজকের অতিথি জসীমকে দেখতে চান চলে আসবেন ফেসবুক পেজে, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/kebria.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে, অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমার জেবিএসবি ডর্স এবং হ্যালোইট 920 এই তিনটি অনুষ্ঠানের মেম্বার হয়ে যাবেন, অ্যান্ড ইউ ক্যান কানেক্ট উইথ মি পার্সোনালি, আপনি আমার সঙ্গে পার্সোনালি কথা বলতে পারবেন, যারা এখানে আসতে চান জেবিএসবিতে তারা আমার সঙ্গে কানেক্ট হতে পারবেন ফেসবুকের মাধ্যমে। শর্ট ব্রেক, পাঁচ মিনিট পর ঠিক রাত একটায় আবারও ফিরছি। রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, আঠারো কোটি মানুষের গর্ব। রয়্যাল টাইগার ড্রিম জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
ACC FM 89.2. We play the coolest music.
Royal Tiger Drink presents. Jaha bolibo, sabko bolibo. Recharge yourself.
সময় রাত একটা, প্রিয় শ্রোতা, অনেক গভীর রাত। যারা জসীমের জীবনের অপ্রিয় সত্যটি শোনার জন্য রাত জেগে আমার সঙ্গে আছেন, তাদেরকে আরজিকে বিয়া এবং তার টিম মঞ্জুরের পক্ষ থেকে অনেক 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 বেশি কৃতজ্ঞতা। আমরা কথা না বাড়িয়ে আবারও জসীমের কাছে ফিরছি। জসীম, আমরা যেখানটাই ছিলাম, আপনি যেটা বলছিলেন, হ্যাঁ, তারপরে
আসলাম সোনারগাঁয়ে, বুকিং দিলাম সোনারগাঁয়ে, ছিলাম সাত দিন। আমার দেশের বাড়িতে ঘুরতে গেলাম, দেশের বাড়ি দেখাইলাম। বাড়িঘর তো আর ওখানে নাই, না থাকলেও মনে করেন একটা পরিচিত হিসাবে মানে বুঝাইলাম, বন্ধু বান্ধবের বাড়ি নিয়ে শুরু করে, যে দেখ আমরা এতই গরিব, যাতে ওর ভিতরে আমি আরেকটু ঢুকতে পারি,
আরেকটু মায়া পারি, মিথ্যা করে হলো।
এখন আর আমি কইলাম, যে দেখ এই প্রথমে একটা চান্স নিলাম, যে দেখ আমার তো কিচ্ছু নাই, আমার একটা
সময়টাতে
সমস্ত কিছু
বড় দেখেছিল।
একটা ফ্ল্যাট ভাড়া নিতে গেছিলাম, একটা ফ্ল্যাট বাসায় ওরা থাকার জন্য, কিন্তু ওর ফ্ল্যাটে থাকে নাই, হোটেলে সোনার গেছে। তখন এই গাড়ি নিয়েছিলাম, রেন্ডিকার ভাড়া স্কোয়ারের এই কোনাতে ঘরে নিয়ে এই বুনবান করে ঘুরতাম। তখন বললেন সেটা অতটা ছিল না, আমার মালিকের প্রতি এতটাই একটা টান ছিল।
ওকে, যেটা আপনি বলছিলেন যে আমার কিছু নাই, জমি নাই বা কিছু একটা,
হ্যাঁ জমি নাই বলার পরে একটু দুঃখ প্রকাশ করো। আমি বললাম দেখ একদিন একটা জমি বিক্রি করবো, ওই ওখান দিয়ে আমার ছেলে মেয়ে ভবিষ্যতে নামবে কেমনে, নামতে দিব না। তখন ওই বাড়িতে আমার বুঝা তখন লাগবে, কয় ওয়াল্লাহ কাপির মাররা মুশকিল, আমি তার কাম একবার ফলুস আল্লাহ কালাম জসিম ইন্তা, কেন ইন্তা আঁকি, তুই তো আমার ভাই, তোর কত লাগবে ওই জমি রাখতে তুই বল আমার। তখন আইন বললাম যে বেশি না, 5 লাখ টাকার মতো লাগবে। একজনে সন্ধান দিল গাজীপুর রাজেন্দ্রপুর চৌরাস্তা একজনে জায়গা বেশি। তখন চিন্তা করি জায়গা যদি রাখে রাহি সমস্যা হইব না, টাকার জিনিস, একদিন আগে পরে দাম বাড়বে। তখন আবার চিন্তা করি দূর, আমার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, শক্তিশালী নেই, এই জায়গা জমির কি কোনো বেজাল না কি কোনো ঠিক ঠিকানা নাই, পরে এসে যদি হেন্টার রাখলাম, তার রেখে ওই নাজমার অ্যাকাউন্টে রেখে দিলাম। অবিশ্বাস করার মতো কোনো প্রশ্নই হয় না, সে একজন মানুষ একজন মানুষের সাথে চললেই বোঝা যায় সে কতটা ভালো। তারপরে ওই টাকাটা ওনার কাছে নিলাম, নেওয়ার পরে এখন মালিক যাবে না, যাওয়ার পরে তুইও চল গেলাম গো মালিকের সাথে। যাওয়ার পরে মালিক কইতেছে আমি একটু আমেরিকা যাবো, আমি এক সপ্তাহ পরে আবো, এক সপ্তাহ কিংবা 10 দিনও লাগতে পারে, তুই থাক আমি যাইগা। আচ্ছা আমি কিছু দেখ, তোর লাগে গেলাম বাংলাদেশে, তুই কত আমার বউ কতটুকু সময় দিছি, তোর নয়টা বউ আমার একটা বউ, ও কথাটা হয়ে না আসলো, আসার পরে খালি বালি তার বাংলাদেশ আমার আমেরিকা।
ওকে,
বাস আমার টিকিট কনফার্ম করে দিল আব্দন, আমি আয় করলাম। আয় করার পরে 2 দিন না মানে ওই গেল ওই দিনেই আমেরিকা, আমি ওয়ে বললাম ওই দিন বাংলাদেশে। বাংলাদেশে আসার পরে এখন ওয়াই আবার এমপিকে যেই প্রোগ্রামে গেছিল ওইটার হবে না, ওই জন্য পরদিনে আইতেছে। এখন আমার কইতেছে তুই কালকে আয় পড়, তোর থাকা লাগবে না, আমি আয় পড়ছি মানে আগামীকাল আসতেছি আর, আমি সৌদি আসতেছি তুই আয় পড়। আমি যেদিন বাংলাদেশে আসলাম সেদিন তোর টিকিট কনফার্ম করা সম্ভব না। এখন কি করি, আমি কই বকরা মাই দিয়ে আনা, বকরা মাই দিয়ে আনতে মাসি মুশকিল, বাদ বকরা ই দিয়ে আনতে, কালকে না আইতে পারো পরশু দিন আয় সমস্যা নাই। পরে এসে টিকিট বুকিং দিলাম সোনার গাড়ি নিচে, টিকিট বুকিং দিয়ে পরের দিন গেলাম না, বউ তো একটু জ্বালান তো রাগ রাগ।
আচ্ছা
এখন আমি কই ধরো এটা মালিকের কাজ, এটা আমার ব্যক্তিত্ব না, কোনো কিছু পাইতে হইলে কোনো কিছু হারাইতে হয়, কোনো কিছু দিতে হয়। আমি যদি একটু শ্রম ও ভালোবাসা না দিতে পারি তাহলে ওই ব্যক্তির কাছে আমি আদায় করুন কেমনি? তোমার 5 লাখ টাকা পাইও খুশি না, 5 লাখ টাকা এই বর্তমানে 50 জনও 1 বছর কাম করে পাইব না, তুমি যাই ভালো করে দাও তোমার ফ্যামিলিতে নিয়ে আস। তখন ওর সাথে আমার সাথে মানে তেমন জরগা না, মানে এমনি হালকা পাতলা মন কষাকষি
আপনার ওয়াইফের সাথে।
হ্যাঁ, গেল গেছে। তারপরে মালিককে কইলাম, ওর বাপ মা কইতেছে, কই দেখো তুমি তো ভালো মালিক পাইছো, তো বাংলাদেশে নিয়েছো, তাহলে মালিক অবশ্যই ভালো, তাহলে আমার তো ছেলে আছে, আমার ছেলেটিকে যদি একটু মানুষ করে দিতা। তখন আমি চিন্তা করলাম আসলে তো কথাটা ঠিকই গেছে। তখন আমি মালিক রে করলাম, দেখ আমার যে দুটা ভাই আছে পেঁয়াজ যাতে খালাস মাস, তখন একবার যেটা দেখতে আসি ওটা করে আসা, এই একটা নীতি আছে ভালো।
আচ্ছা,
তখন ওই সম্বন্ধে দুটো আমি নিয়ে দিলাম। আর ওই বালিগুলি টানতো, ইট বালু ফোয়া ঠোয়া মিলাইতো।
সম্বন্ধে মানে হচ্ছে আপনার আপন সম্বন্ধে?
হ্যাঁ হ্যাঁ
জি।
নিয়ে দিলাম, একজনের নাম জাকির, একজনের নাম আমির, দুজনের নিয়ে দিলাম।
আচ্ছা,
ওরা কাজকর্ম করতেছে, কারণ ওরা আমার এই ব্যাকগ্রাউন্ডের কথা শুনলে যারা লাগে রাত
ব্যবহার করে,
যে কোনো বাঙালির সাথে অনেক চাপে কথাবার্তা বলে,
মানে আপনার সম্বন্ধে, মানে যেহেতু আপনার সাথে সম্পর্ক ভালো আমিরের, এই পাওয়ার এক্সারসাইজ।
এখন মনে করেন যারা রে যারা কয় হাবরাম দেশে পড়াই দিব, এই করবো সেই করবো, মানে এক দুজনের নামে অনেক কমপ্লেন হয় আমার কাছে, কয় ভাই আজও পর্যন্ত আপনার সাথে বাজে নাই, উপকার ছাড়া কোন সময় ক্ষতির অংশ দেখেনি। এই আপনার এই যে দুইটা ভাই, আমি সম্বন্ধে উগে নেই কইছি আমার ভাই, এই যে আপনার দুইটা ভাই এরা কি মানুষের মতো আচরণ করে, আপনি একটু এই রেকর্ডিংটা একটু দেখেন, এভাবে আমার বল। তখন আমি দেখলাম, দেখে আমার কাছে খারাপ লাগলো। তখন আমি আর তাদের সাথে কোনো মতে বুঝে পাঠাই দিলাম, তারে আমার রুমে ডাইকে আইন ইচ্ছা মতো দিলাম, ইচ্ছা মতো দেওয়ার পর মানে বিরত রয়েছে। যদি দেশে যাওয়ার ইচ্ছা না থাকে, তাহলে আমরা সাধারণ মানুষ এই দেশে ইনকামের জন্য এইভাবে জানি থাকা হয়। কাপড় যদি থাকতো, তাহলে আমার শ্বশুর ইট বালি টাইম না প্লাস্টার করা লাগতো না রাখবো না, বিল্ডিং দেশে আসলেন হেঁটেই ভালো আছে, এনে টাকা পাইছেন, তাহলে মানুষের সাথে ব্যবহার করেন কা? আপনি আরো জিজ্ঞেন তো আমার নামে কোনো রেকর্ড আসেনি। তখন তারা চুপ করে রয়েছে, বুঝতে পারছে গেছে এই পার্ট। এরপর যাওয়ার পরে একদিন এক বাঙালি আমার কাছে আইল, যে ভাই আমার একটা বিআইন আনছিলাম, বিআইন তো ভাই খুঁটিটা পুজা চুল মুল কেটে পাড়াই দিস মরুভূমিতে।
খুঁটিতে পড়িয়া থেকে
মানে যে সৌদির বাসায় নিছিল, ওই সৌদি ওনার সাথে অন্যরকম ব্যবহার করার কারণে আর ওয়াইফ ওইটা মাইনে নিতে পারে না। মাইনা না নেওয়ার কারণে ওই তখন ওই খুন্তি দিয়া আত পড়তো চুল মুল কাটতে বাড়িতে মানে অনেক চেষ্টা প্রচেষ্টা করছে এমনি আনতে পারে নাই। তখন আমার গায়ে কইতাছে যে ভাই তোর মালিক তো অনেক পাওয়ারফুল, তাহলে তুই আমার এই উপকারটা কর ভাই, আর না আমার বিএন ডে মাইরে বলাই তারা ঠিক নেই সৌদি গোজা। তখন সেই জায়গায় নিচে ওই জায়গায় কয়েকজনে ফিজিক্যালি রিলেশন অলরেডি হয়ে গেছে, এখন সে ফোনে কথা কইছে সে একবার অসুস্থ। তখন আমি চিন্তা করি আমার মালিক সে যদি কই, মালিক আবার কি কয় না না কয়। তখন আমার এই তিন নম্বর সফর আসবো, আমি তিন নম্বর সফর দেশে আসবো, আর নয় বাইরে চল, আমরা তো অন্যরকম চলতে আসি, সমস্যা নেই। হঠাৎ করে আবার কেমন জানি করে থাক দুই চার দিন থাকি, মানে মানে সহ্যই করতে পারে না। আমি যে 15 দিন এক মাস থাকবো এটা মানে ওর কাছে একটা যন্ত্রণা মনে হয়, ওর কথা হলো তুই দুই চার দিন থাকি লাগে বিমান ভাড়া যাবে, আমার তো চলে, ওর চলে না, টাকাও দেয় বিমান ভাড়া আমি দিই না অবশ্য, তারপরে আমার পুরায় আমি 5-6 দিনের লেগে 40,000 টাকা খরচ করুম, 35-40,000 টাকা, তারপর ওইটা তো গেল বিমান ভাড়া, তারপরে আমি দেশে আসলে তো আমার এই একবারে খালি আসা যায়। তখন তিন নম্বর ভাবে আসলাম, আমার তাতে 183 কিলো মাল, আমার এয়ারপোর্ট থেকে মাল ছাড়বে না, কাস্টম থেকে মাল ছাড়বে না, আমার মালের এই নিবে কাস্টম চার্জ নেবে। তখন আমি করলাম দেখ আমি আমিরের লোক, কার কাছে কাস্টম চার্জ থাকবে, এই ইনকাম ট্যাক্সটা যাইবে কই, সরকারের খাতেই যাইবে, ও ওইটা কয়েক খালি বাড়লি আমির লাজিম একবার কাস্টম। তখন আমার গেল রাগ লাগা, কি কাস্টম মালিককে ফোন লাগাইলাম, কিরে ভাই কাস্টম চাই, খালাস তুই বিমানবন্দরে তৈরি ধরনের থাক 5 মিনিট, আমি গাড়ি তাইতেছি, আমি ওই ওই জায়গায় রইলাম অতিরিক্ত 10 মিনিট হবে, 10 মিনিটের মধ্যে আইলো আয়া খালি আমার কইতাছে মেইন আনতা, মানে মেইন আনতা কে কইছে, কারণ আমি ভয় পাইতাছি নাকি আবার সুরেই ঘুরে দেয় ঠিক নেই, কারণ আর এই সাইডটা উঁচা দেখতেছি। তখন আমি কইতাছি আসেন মাসিস, তখন আমি বুঝতে পারছি এমন আছে রাগের চোটে আমি একটা সুরও ঘুরে দিতে পারি, সাধারণ একটা কথার লেগে তো একটা মানুষ মারা কোনো সম্ভব না, কারণ আমি বুঝি ওর লাগে চললো রাগটা, ওর জিততে হচ্ছে আমার অপমান করলো না, আমার আমেল যদি না পাইতে পারে কাস্টম দিয়ে যাইতে হয় তাই সে জায়গায় আমি অপমানিত, এটা হলো আমার মালিকের মূল উদ্দেশ্য। তখন ওই লোকটা তো অনুবই বুঝতে আছে, আমি যে কথা কইতেছি এমনই সামনে হয় টেবিলে জেনে, ও আমার কইতেছে মিন আনতা, আমি কইতেছি আলহিনমাফ হিসেব, ও বলতেছে যে ও আমার এখন বাসাইলো। তখন ও ওই আমির রেদিকা সেলোট এবং কি আয়া মোলাকাত করলো, হিসেব করলো। তখন ও আমার লগে ই করলো, আমি বুঝতে দিলাম না যে কে। তখন আমি কিছু আলহিনমাফ হিসেব, এখন দেখি না আগে তো দেখি, তখন ওরে কইলে তো ওরে গাড়াই। পরে ও বুঝতে পারছে, পরে আমার সাইডে দিল, আমি বাংলাদেশে আয়া বললাম। এই আমার মানে বাংলাদেশে হইলো বড় সফরের মধ্যে শেষ সফর, আর ছোটখাটো সফর তো একদিন দুদিন ওটা কোনো বলার প্রশ্নই হয় না, ওইটা হিসাব করলে না হলো 20 বারের উপরে আছি। তখন গেলাম গা আবার সৌদি আরবে, এখন আমার এই সৌদি আরবে থাকতে পারি দুই এক দিন, মিশর, ইরাক, ইরান, কুয়েত, কাতার, লিবিয়া, জর্ডান, দুবাই, মালয়েশিয়াতে। আর দুবাইতে তো অনেক সময় শখ করে সৌদি আরবতে নাস্তাই খেতে যেতাম। এই ইরাক, ইরান, কুয়েত, কাতার এগুলো হলো পাশাপাশি বাউন্ডারি, বেশি একটা দূরত্ব না। ওমান, ইমান এগুলি বেশি একটা ইউমেন বেশি একটা গণর ভিতরেই পাশাপাশি এরিয়ার ভিত্তিক। তবে অনেক দেশে অনেক সময় মানে মালিকের হুকুম ছাড়াই মানে এনজয় করার জন্য যাইতাম, অনেক করছি। তখন এই লাস্টটা যখন আইসা বর্ম, তখন আমার ওয়াইফ আমার কইতে আস, দেখো আমার যা কিছু আছে তখন আলহামদুলিল্লাহ বাংলাদেশে একটা সিএনজির দাম 1,60,000 টাকা, তুমি যদি কয়েকটা ফিন দুই টাকা দুই টাকা দিতে ফিনজি কেন, তাহলে তো আমাকে আরো বেশ একটা মুনাফা আইব। এই মুনাফার দায়িত্ব আমরা খেয়ে ছাড়াইতাম না, তাহলে ন্যায় করো। তখন আমার মাথায় ক্যাশ করলো যে এখন জামু কি দিবে। তখন আমি আরো কইলাম যে এখন জানো জামু পাপা আমার টাকায় ধরা দিছে, আমি যদি এইভাবে আর 2টা বছর থাকি মাত্র, তবু তো মনে করো আমি লালে লাল। তখন কইল আচ্ছা ঠিক আছে, চিন্তা ভাবনা করে দেখো ভালো মতো, তোমার যেমন ভালো হয় ভালো হয়। এখন এইদিকে এমন একটা রিলেশন করছে যা মানে আমি বলতে পারবো না এটা কি করছে মানুষের কাছে, পরে যা শুনছি আর কি। মানে আমার যা আছে কিছু কিছু টাকা পয়সা ওদিকে খরচ হয়ে গেছে, আমি তো দিতে আছি যা আমি যা পারি, আমার মনে করে আমি আমার মনে আমার মতো চলতেছি চলতেছি ফিরতেছি খাইতেছি। আর আমার দেন খেয়াল শুধু একটাই, মালিকের মন রক্ষা করা, টাকা মন রক্ষা করে আবার টাকা আদায় করা, যেভাবে
মানে যেভাবে হোক আপনি লোভে পড়ে গিয়েছেন।
হ্যাঁ, আমার প্রয়োজন হলো তার টাকা, আর তা সে তো যাই কিছু করতেছে যাই করতেছে সে তার মন থেকে ভালোবাসি করতেছে। তখন আমি লাস্ট বার,
মূলত আপনি তার ড্রাইভার ছিলেন, বডিগার্ড ছিলেন এক ধরনের, এবং আপনাকে খুব পছন্দ করতো কারণ আপনি এতিম এবং আপনার বাবা মা বলতে দুনিয়াতে কেউ নাই, এই কারণে
এই উদ্দেশ্য গুলাতে।
এবং আপনি যেভাবেই হোক না কেন তার সারল্য কাজে লাগিয়ে তার কাছ থেকে যেভাবেই হোক অর্থ আত্মসাত করার চেষ্টা করেন
জি সব কিছু। তখন ওরা আমি কইলাম যে দেখ আমি যামুগা, বা দেখ তোকে বাঙালির কটা টাকা হইলে তোরা যাব আর ভাল লাগে না। যখন টাকা কটা দেশে গেলে শেষ হয়ে যায় তখন আবার হার লেগে অস্থির হয়ে যাস, এগুলা ঠিক না। টাকা যদি থাকে যখন তখন খরচ করা যায়, যখন তখন খাওয়া যায়, কেউ মানা করার নাই। আসোস আর কিছুদিন থাক, 2-4-5 বছর থাক, তোরে আমি একজন টপ লিডার বানাই দেব বাংলাদেশের। তাতে তুই যাবি, তোর গলায় টাই থাকবো, তোর পায়ে দামি শু থাকবো, তোর ইউজ পরিমাণে তোর ডলার অ্যাকাউন্টে জমা থাকবে, তোর একটা বিজনেস এর লাইন খুলে দিব, ওইটা দিয়ে তুই তোর পোলাপান 14 গুষ্টি বাঁচতারবি বাংলাদেশে। এখন তোর কাছে যেই পরিমাণ আমার তুই বেতন নিছস, একটা টাকা নিছস, এতে তো কিছু করতে পারবি না। কয়েকদিন পরে দেখবি শেষ, এই কটা টাকা খাইতে সময় লাগে না। তুই দেখ এই যে আমার একটা বাড়ি, এই বাড়িটার একতলা করতে যেই টাকা গেছে, এই টাকা তোর মনে করস তোর মতো আরো 10টা আত্মীয় মিলে আছে তোর কাছে, তাহলে কি করতে পারবি? আমি তো তোরে দিব, কিন্তু সময়ের অপেক্ষা তো তোর করতে হবে। আর তোরে তো কখনো আমি অন্যজনের বেতন কোনো অংশ কম দিই না, তোরে তো বেতনদারি হিসাবে আমি দেহিও না আর রাহিও না, যখন যেমন চাই তখন তোরে দিই, 2,000, 4,000, 5,000 কোনো হিসাব নিকাশ নাই। যারা আমার এই টাকা নিয়ে আমার টাকা কমাই থাকবে না, অর্থাৎ হলো আমার বিভিন্ন ফ্যাসিলিটি দেয়াইতেছে, মানে আমারও চাই ওর জীবনের প্রয়োজন আমার দিয়া আর দরকার।
আচ্ছা,
আমার বিভিন্ন দিক দিয়ে আটকে রাখার চেষ্টা করতো, মানে আমি চিন্তা করি হয়তো কম ভালোবাসা না, ওর মনের দিক দিয়ে হলো অনেক উদার আমার জন্য শুধু। তখন ওই যে একটা লোকে কইলো যে আমার বিআইন বিপদে পড়ছে, তখন চিন্তা করি মালিকে যদি কই, মালিকে যদি অন্য মাইন্ডে মনে করে যাক, মালিকের নাম দেখছে তাদের কিছু করি নাই, তবে আজকে একটা দেখি ট্রাই করে, আমি ধরাও যদি খাই তবু তো মালিক আমার কিছু করবো না, আর মালিক অসম্মান আমার করবো না, পরে হয়তো আমার বুঝাইবো তুই আমার কাছে কইলেই পারতি, আমি ধর মানা করতাম না।
কাহিনীটা কি ছিল আমি বুঝিনি, কিছু ধরা খেতে দেওয়ার সম্ভাবনা বলতে,
মানে ধরা খেতে চাই ওই যে আর বিএনডি যদি আনতে যাই মালিকের নাম বিক্রি কইয়া।
বিএন মানে কার বিএন? এটা
ওই এক বাঙালি বাসার কাজ করতে যে আটকে গেছিল, এই যে কিছুদিন আগে যে
মরুভূমিতে গিয়েছিল আর কিছু একটা কথা,
এখন ওই মরুভূমিতে ওরে যিনি আটকে রাখছে ওরে তো এরকম পাওয়ারফুল লোকের জায়গায় ছাড়াই আনতে।
আচ্ছা আচ্ছা
আপনার সৌদি তো ছাড়বে না।
আচ্ছা
তখন উনি আমি গেলাম,
মানে আপনি চিন্তা করেছেন যে আপনার মালিকের নাম ব্যবহার করবেন।
হ্যাঁ, তখন আমি কইলাম আবু ফয়সাল পাঠাইছে আমার মালিক, আমার আত্মীয় হয়েছে, তুই যা হয়েছে হয়েছে, বাস শেষ, তুই ওরে দিয়ে দে, আমরা চলে যাই। তোর মালিককে আমি আবু ফয়সাল শুনলাম সালে, তোর মিথ্যা কথা কস, একজন মালিকের তুই এই আবু ফয়সালের লোক, তুই মিথ্যা কথা কইতেছ। আমি কি দেখ, ঠিক আছে আমি মিথ্যা কথা কইতেছ, তোর দেশের কাগজপত্র তো আর মিথ্যা কইব না, কই না। আমি কে শু বাকাল আকামাটা পড়তে পারি কিনা, শু করলাম আমার মালিককে তুই কইরা দেখ। তখন আমার লাগে হাত মিলাইলো, কোলাখুলি করলো, মালিশ করলো, চুমাচুমি করলো, কইরা পরে আসে ওই মায়াডারে গড়তে পারি কিনা, দিয়া কইলো সাদিক সামনে কোনো ঝামেলা করিস না, অবস্থা সর একটা বাংলাদেশি মেয়া এত কিছু হইলো, অবশ্যই কোনো কমপ্লেন করলে আমার অনেক কিছু হইতে পারে।
বিরতির সময় আরো একবার আমরা বিরতির ঘন্টা শুনতে পেয়েছি, চার মিনিট পর আবারও ফিরে আসছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োর সেলফ। রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্ট, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ।
তারপর
ছুটে আনার পরে এসে ওনারা তো খুশি, আর মানে ওই এলাকার ভিতরে আমার একটা সুনাম ছড়াই গেল, আর সব বাঙালি যত ছেলেরা আছে সবাই বুঝতে পারলো, যারা বুঝার বাকি ছিল তারাও বুঝতে পারলো যে কেমন একজন পাওয়ারফুল লোক। ওই দেশে নিয়ম আছে, একটা মেয়ের পাশে দাঁড়ানো যদি থাকে, একটা পুলিশ যদি কয়েকটি মেয়ের পাশে না দাঁড়ানো কেন, কোনো জবাব নাই, সরাসরি বাংলাদেশ ব্যাংক, কোনো জবাব নাই, কোনো মামলা চলবে না। যাই হোক, তখন অনেক একটা জনপ্রিয়তা পাইলাম, মিষ্টি খাওয়া খাই করলাম ওই জায়গায়, যারা একটু পয়সালা পার্টি আছে মিষ্টি খাওয়া খাই করলো আমাকে নিয়ে আর কি, এই খুশির উদ্দেশ্যে যে না আমাদের তবু একজন বাংলাদেশীর একটা পাওয়ার এই দেশে আছে, যে একটা মেয়েকে একটা সৌদিতে সরাসরি আনতে পারে, এটা কোনো ব্যাপার না। তখন লাভ যখন আমি দেশে আইসে পড়ব, দেশে আসার 15-20 দিন আগে একজনের স্বাস্থ্য বন গেছে, এখন ওই মালিকের ছেলেও জ্বালায়, মালিকের পোলাও জ্বালায়, আর মালিকের পোলায় জ্বালায় তো জ্বালায়, আমার কতটি বন্ধু বান্ধব হলে ফিজিক্যালি এক পর্যায়ে হয় নিরুপায়, কোনো উপায় নাই, ওদের বাড়ি হয়েছে আপনার ম্যাক্সিমাম 30-35 ফুট ওই উপরে লম্বা, বাইরের তো বাইরের ভিতরে কিছু দেখা যায় না, জেলখানার তো বড় এরিয়া বাইরে থাকে। তখন ওই ওই মেয়েটার যে আত্মীয় স্বজন ওরা খবর পাইলো যে এর আগে একটা মেয়ের আমি উদ্ধার করছি, কারণ আমার হলো আসার চিন্তা ভাবনা কি করবো ওই ডিলে আমি ভাবি না, কিন্তু এমন বাগায় ধরছে জামানি উপায় নাই রক্ষা না করে, আমারও খারাপ লাগলো, খারাপ লাগলো সৌদির বাসায় গেলাম, সরাসরি মেশিনটা লইয়া কান্দে মেশিনটা রাইখা, একবারে সেম ছবিতে যেরকম একটা ভিলেন পাট করে ঠিক ওই করা স্টাইলে, আমার কথা আমি তো জামু গা, আমার ওয়াইফের লাগে যে একটা কেঁচা লইতেছে আমার যাওয়া লাগবে গা, মালিক আমার রাখবো না আর খালি বেলি, একটা বাঙালির যদি উপকার হয় আমার তো কোনো সমস্যা নাই, আর এখন আমার যাওয়ার নেই, তা আমি এখন আমার পাড়াই দিল আমার সমস্যা নেই। যাইয়া পরে সৌদিরে টাইনা বাড়ি করলাম, গেরিটা দৌড়া বিট্টে গুলো দিলাম সিদ্ধের চোটে, পরে ওই মেয়েটারে লয়ে এলাম, আর কাগজে সিগনেচার করে লয়ে এলাম বাংলাদেশ এম্বাসি টাইনা, এর মাঝে আমার বাংলাদেশ এম্বাসিতে ওই দেশে দিয়া দিই, আমাদের নিয়ে অনেক গবেষণা আছে যে এই বাঙালির মতো যদি আরো কয়েকজন বাঙালি থাকতে বা এই সৌদি আরবে, তাহলে বাঙালির মানুষের এই যে লাঞ্ছনা থেকে কিছুটা মুক্তি পাইত। যা লাঞ্ছনা ভোগ করে কিছু কিছু জায়গায় যা বলার বাইরে, ওগুলা করলে দিন দেড় চব্বিশ ঘন্টা কা একশো দিন গুলো শেষ হইব না। ওগুলা প্রসঙ্গ আমি বাদ দিয়ে দিতে চাইতেছি, যেহেতু এখন আমি দেশে আম আরো কয়েকদিন ছিলাম বেশ কিছুদিন, ওই দিনের দা আর বলতে চাই না।
ওই সময়টা থেকে আপনি জেনে গিয়েছেন যে আপনার স্ত্রীর সাথে কোন একটা ছেলে সম্পর্ক চলছে?
না, সম্পর্ক চলতেছে আমি জানি না, কিন্তু স্ত্রী আমার বলতেছে, ওই বিশ্বাসটা তো আমার ভিতরে আসেই না। লাস্ট বার আমি টাকা পয়সা সব পাঠাই দিলাম, উনি আমার করলো কি যে আমার নগদ কিছু টাকা লাগবে, তুমি হুইন দিতে পাঠাই দাও। তখন আমার মাথার মধ্যে একটা কাজ করলো, যতদিন টাকা পাঠাইছি ড্রাফট করে ব্যাংক ঢোকা, আজকে কেন হুইন দিতে টাকা দেবো? এটার কারণ তো কি যাই, মানে আমার তো আমি মাথার মধ্যে ঘুরাইতেছি, তাহলে কি আমার একটা কিছু হইতেছে মনে হয়? তার কাছে তো অ্যাকাউন্টে টাকা আছে, যদি টাকার প্রয়োজন হয় তো উঠে নিতে পারে, হুইন দিতে কেন টাকা চাই? এটার মানি আমি বিশ্রে হইতেছে, আর বিশ্রে যেটা বাইর করতেছে ওটা বিশ্বাস হয় না। আর ওর কথা হলো এত টাকার কোন ডকুমেন্টস রাখবে না,
হুন্ডি মানে হচ্ছে কোনো ডকুমেন্টস
নাই, কোনো ডকুমেন্টস নাই, আপনার কাছে ওই জায়গায় রিয়াল দিলাম, আপনার লোক বাংলাদেশে আমার লোকের টাকা দিয়ে দিবে, এটা হলো হুন্ডির ব্যবসা। যাই হোক, তারপর আমি মানে শেষ উপার্জনের হিসাব নিকাশ করে যেতে যা পাইতাম সবাইকে বিদায় ঠিদায় নিয়ে, মালিকের লোক এখন আলোচনা আর করি নাই এখন, কিন্তু আমার মনের বিদায় আমি সবাইয়ের কাছ থেকে লয়ে নিয়েছি। আর আমার প্রায় লাখ পাঁচে টাকা এমনিতেই ওই মার্কেট থেকেই মানুষের খুশি হইয়া উপহার হিসাবে মানে এক একটা কেউ দিছে যে দেখেন ভাই একটা কিছু কিনে দিব, এত মাল আপনি দেশে কেমনে নেবেন? এত মাল তো নেওয়া সম্ভব না, তাহলে আমরা যে টাকা দিলাম এইটা দিয়ে আপনার কিনে নেবেন। এরকম কাপড়ের মধ্যে বক্সে মানে যে যা পারছে প্রত্যেক দোকান থেকে তুইলা খুশিয়ে দিছে। ওই জায়গার একটা সভাপতি ছিলাম আমি, কোনো বাঙালি হুমকি দিয়ে চাঁদা খাইতে পারে নাই, বহুত বিবাদিয়ার লোক ঢাকায় লোক চান্দা খায়, চান্দা দিবি না আর এই দোকান লুটপাট খুবই খুবই জমকা, কিন্তু এই কাহিনী চলে নেই ওই মার্কেটের মধ্যে। ওখান থেকে সব বিদায় জিরে নিয়ে আসলাম, টাকা আমি হুন্ডিতে ছেড়ে দিলাম।
কত টাকা পাঠালেন?
বিশ লাখ টাকা।
বিশ লাখ টাকা হুন্ডিতে পাঠালেন?
হ্যাঁ, হুন্ডিতে ছেড়ে দিলাম, তাও আর বাইরে দিয়ে ছেড়ে দিছি, আমি যাইতে পারি নাই। আমি কেছি তুমি ছেড়ে দাও, আমি আমার কাজে ব্যস্ত আছি, মানে আমি আয়া পুরো সবকিছু গুছানো সাজানো গুছানো করতেছি, এরকম কিছু আর কি। আশার যে একটা শেষ আসার একটা কিন্তু আশা উদ্বেগ ভালোবাসা যে আছে একমাত্র সেই অনুভব করতে পারে, অন্য কেউ করতে পারে।
একবারে ছেড়ে চলে আসছে।
হ্যাঁ,
এত বছর পর এটা?
আমি প্রায় ছয় বছর সাড়ে ছয় বছর ছিলাম
সৌদিতে।
কিন্তু এই যতদিন ছিলাম এর ভিতরে আমি লাস্ট আসার আগ থেকে এক বছরেই আমি মানে মুনাফা পাইছি, যা পাইছি তা ওই বিগত দিনে পাইনি, ওই এক বছর।
পাঁচ বছরে কিছুই কামাতে পারেননি, যা করে লাস্ট বছরে করেছেন?
লাস্ট বছরে একটা জিনিস
কি করে এত টাকা পেলেন?
কি কইরা, আমার মালিকের যে ইনপুট ব্যবসা ছিল, আপনি যে কোম্পানি আমার নিচে আমার মালিক ভালো মন্দ যাচাই করার জন্য কোন মালটা ভালো কোন কোম্পানির মাল ভালো না, একই মাল দুই কোম্পানি বানায়, ও অর্ধা ভালো না অর্ধা ভালো, আমার নেওয়ার উদ্দেশ্য হলো মালিকের ভরসা আছে যে ও আমার
কোয়ালিটি কন্ট্রোল বলে এটাকে। হ্যাঁ, কোয়ালিটি কন্ট্রোল। হ্যাঁ
আচ্ছা, এখন ওই কোম্পানির লোক সব দেশের লোক আছে, হিন্দি আছে, পাকিস্তানি আছে, এই বিভিন্ন দেশের আছে। এখন ওদের আবার যে বাঙালি বায়ারের সাথে কইতেছে, ভাই আমার মালটা বিক্রি করে দেন, আপনারা আমি এই শতকরা 2% কমিশন ধরাই দেবো।
মানে এটাকে এক ধরনের ঘুষ?
হ্যাঁ
ঘুষ। আমার মালটা আপনি স্বীকার করতে আসছেন এখানে, আপনি বলুন এটা ঘুষ? এটা তো নিয়ম নাই, আলটিমেটলি
না
অন্যায় কাজ, কিন্তু আপনি আপনি করেছেন আগে, যাই হোক
আমি করছি।
হ্যাঁ,
তখন আমি ওই এই বেনিফিটটা খাওয়া শুরু করলাম, ওইভাবে আমার অনেক টাকা চলে এসে, তারপরে মালিক তো সব ফিরিয়ে দিত, ওই আমেরিকান পার্সিয়ান সেন্ট যা কিছু লাগে এভরিথিং সবকিছু, মানে ও যেটা আনবো ওরকম কোয়ালিটি আমার জন্য আর একটা প্যাকেট আছে, এই দুইটা প্যাকেট।
আপনাকে এতটা ভালোবাসতো অথচ আপনি ওনার বিজনেস এই যে দুই নাম্বার এটা করছেন, আপনার কখনো মন খারাপ হতো না, কখনো খারাপ লাগতো না যে আপনার কাজটা করা ঠিক হচ্ছে না?
না, আমি তো আগে পরে কখনো করি নাই, জাস্ট আমি দুইবার করছি,
চলে আসবেন বলে জাস্ট দুইবার, এত টাকা
দুইবারে করছি। আর যদি সবসময় করতাম, আমার মনে হয় যদি সবসময় টিকে থাকতাম, তাহলে আমি 100 কোটি টাকার মালিক হতাম এতদিনে।
ওকে,
তখন আমি ওই দুই চান্স দুইবারই নিছি, নেওয়াতে আমার খোঁজে খালি চাহিদার লেগে খোঁজে, আর মালিক তো ভালো মন্দ এত কিছু বোঝে না, মাল না দোকানে ঢুকাই দিছে, মাল চলতে আছে, একটা লাভ তো যাই দিয়েছে, কম বেশি যাই যাক লস্তার হইতেছে না, লাভ তো হইতেছে না। এমন এক সময় হইলো যে মানে আমারে ছেড়ে দিল, আমারে পাড়াই দিল সরাসরি টিকিট কইরা ভিসা কইরা আমারে পাড়াই দিল। অনলাইন আর বেচা কিনি সবকিছু কমপ্লিট পড়সাতে হইবে, আমি শুধু ফোনে খালি কমো স্যার
ঠিক আছে
মাল ওকে এই ওকে না এই ব্যাক মাল লাগবে না আমার অন্য কোম্পানির লাগে আবার
দেখে আসবে ওই দেখে আসতে গিয়ে আপনাকে ঘুষ ঘুষ দিবে লোকজন
নগদ দিয়ে দিবে ডলার ইউএস ডলার নগদ দিয়ে দিবে সাথে আপনারে।
আচ্ছা
কত টাকার চেক হয়েছে মাল এত টাকার পার্সেন্টেজ কত হয়েছে এত বাস টাকা দিয়ে দিবে নগদ।
আচ্ছা
আইসা বললাম ওই টিপ ওই দুইবার দুইবার কিনে আইসা বললাম এখন হলো আমার দেশে আইসা পড়ার সময় আমি দেশে চলাম মালিকের যখন কইলাম যে মানে আমি আর থাকবো না তখন আর মুখ কালো হয়ে গেল তখন বলল যে সমস্যাটা কিন্তু কি চাস তাই কান্না কান্না ভাব হয়ে গেল আমি কইলাম আল্লাহ লাগে খুশ দরকার নাই তো সৌদের ওপর আমি আর থাকবো না আমার খুশ লাগাই দিয়ে পাসপোর্ট নষ্ট হয়ে যাবো আর কি দ্বিতীয়বার আমি ধরতে পারবো না। আর কইতেছে দেখ তুই ছুটিতে যা মন খারাপ লাগলে আবার আইতে পারে ছুটিতে না গেলে ক্রুজ লাগাই দিলে তোর পাসপোর্ট নষ্ট ভিসা নষ্ট আবার তোর নতুন ভিসা করে আইতে হবে।
আপনি যে বাড়িতে একবারে চলে যাচ্ছিলেন এটা আপনার বাড়ির লোকজন জানতো মানে আপনার স্ত্রী আপনার শ্বশুর শাশুড়িটা জানতো?
আর আমার স্ত্রীর কারণেই তো একবারে চলে আসা সে কইতাছে ডাইরেক্ট তুমি যদি আমাকে চাও তাহলে তুমি কালকে দিনের মধ্যে চলে এবার।
আচ্ছা
আর না তো তুমি আজীবন থাকো কোনো সমস্যা নেই আমাকে তোমার প্রয়োজন অর অর্থাৎ আমার নিঃসহারা করে দিবে এই জিনিসটা তো আমি বুঝতে পারি।
আচ্ছা আমি এখানে একটা কথা বলি সেটা হচ্ছে বিয়ে করে পাঁচ ছয় বছরের মধ্যে কতদিন আপনি স্ত্রীর সঙ্গে ছিলেন? বিয়ে করার পরপরই তো আপনি সৌদি আরব চলে যান কয় বছরের মধ্যে? এক বছরের মধ্যে
বিয়ে করার এক বছর যায় নাই মালিক আবার আমেরিকার টায় করছে আমার ফোন নিচে গেছে গা আবার মালিক অন্য জায়গায় গেছে আবার আমি আইসি টাকা মালিকের আমার কি আমার তো টাকা লাগে না।
আচ্ছা আচ্ছা
আমি এই লাস্ট বার আইতে আসি পরে কত ফিঙ্গার থেকে দেবে তুই আমার মন চাইলে আইতে পারবি না পাঁচ বছরের মধ্যে ঢুকতে পারবি না আর পাঁচ বছরের মধ্যে ঢোকা বড় কথা না আমি তোরে কালকে আনতে পারবো আমার মনটা কষ্ট পাইলে আমি আনতে পারলো তোরে নাও তো আনতে পারি এটা আমরা এটা আমার মনের বিরুদ্ধে যদি মানুষ সে রূপ ভাব ভঙ্গি বোঝোস ভালোবাসা কি জিনিস বোঝোস তাহলে তুই ছুপ আনতান হাগে এক মানে তুই আমার চোখের দিকে তাকিয়ে দেখ যদি বোঝোস সবকিছু তাহলে তোর কিছু বলা লাগবে না এখন ওইটা বুঝলে কি হয়েছে ওই যে ওয়াইফ কেছে তুমি যদি আমাকে চাও তাহলে চলে আসো আর আমি ওয়াইফের প্রতি খুবই মানে ই ছিলাম ভালোবাসাটা একটু গভীরেই ছিল দুজনের ভিতরে পরস্পর অনেক লং টাইম কথা হয় অনেক প্রচুর কথা হয় মোবাইল কার্ড একবার ভরতাম ইউএস ডলার কথা চলতে আছে চলতে আছে 2000 মিনিট 3000 মিনিট কিনে নিতাম একসাথে আর অনলাইনে বসলে তো কোনো কথাই নেই অনেক রাত্র পার করে দিছি কথা কইতে 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 উনি আমার অনেক টাকা পয়সা যে নষ্ট করছে এটা আমি আগে বুঝতে পারিনি কারণ উনি আমার মানে হুইন্ডিতে টাকা পাঠাই দিলাম সব আমি লাস্টবার আয়া বললাম মালিক আমার খরচ লাগাই দিল খরচ লাগাই দিল পাসপোর্টটা ফিকিয়া মারলো
খরচ লাগাই দেওয়াটা কি জিনিস
মানে পাসপোর্ট নষ্ট করে দেওয়া এ মনের ইচ্ছায় এই দেশ পরিত্যাগ করে যাইতেছে আর আইবে না
এরকম একটা কমেন্ট করে দেয়।
হ্যাঁ
আচ্ছা
আর ফিঙ্গার থাকে পাঁচ বছরের আগে আপনি ঢুকতে পারবেন না আর ওরা ওই লানির ওরা এখন ফিঙ্গার উড়ে নিতে পারে মন ইচ্ছা করে তখন আয় বললাম গাড়ি নিয়ে আসো কালকে আসলো আমি আসলাম ওরা গাড়ি নিয়ে যাবে কথাবার্তা কমপ্লিট সব এয়ারপোর্টে এসে ফোন দিলাম কোথায় আমি তো তোমাদের দেখতেছি না অন্য অন্য ভারতের জায়গায় দাঁড়ানো থাকে এবার তো দেখি না
মানে আপনার শ্বশুর শাশুড়ি
আমার ওয়াইফ
কতক্ষণের জার্নি ছিল এটা সৌদি আরব থেকে আসতে কতদিন লাগতো?
আসার সময় লাগতো 5.5 ঘন্টা যাওয়ার সময় 6 ঘন্টা
6 ঘন্টায় আপনি চলে আসতে পারতেন।
হ্যাঁ আমি আসার সময় 5.5 ঘন্টায় যথেষ্ট চলে আসতে পারি তখন বিমান ল্যাং করলো সবকিছু মালামাল নিলাম এমন কোনো মাল নাই যে আমি না আনছি আমার মালিক শুধু বলছে ওর কি কি লাগবে সেটার ওর যা লাগে আইসা পড়ার পরে যখন মনে করেন যে ফোন দিলাম ফোন দেওয়ার পরে তোমার ভাবে তুমি থাকো আমার ভাবে আমি তখন আমার হৃদয়টা একবারে ভেঙে পড়ে যা তখন আর আমি আর আমি নাই বলি কি বলো এগুলো
কত সালের ঘটনা এটা?
এই এক বছর
আপনি একটু নর্মালি বলেন আমরা একটু শুনি গল্পটা না শুনে তো বুঝতে পারবো না আপনাকে আমরা পানি দিব আপনি একটু ধৈর্য ধারণ করুন
তখন বলল যে তোমার ভাবে তুমি থাকো আমার ভাবে আমি। তখন এই কথা শুনে আমার কাশি খেয়ে গেলাম গা, তখন এয়ারপোর্টে পড়ে গেলাম গা, তখন ওই বিশ্রাম রুম রেস্ট রুমের মতো আর কি আছে ওই জায়গায়। এই র্যাবেরা আমার দৈরা নিয়ে গেল অঞ্চল কর্মরত লোকেরা, দৈরা নেওয়ার পরে তারপরে আমি যখন খুশ হইলাম তখন আমার কাছে বিস্তারিত সব জানল। জানার পরে ওখান থেকে আমি বের হইলাম, তার মোবাইল অফ। এখন কই যাবো কি করবো, আমার তো আর কাউরে চিনিও না জানিও না, আর যাই হোক কাছে জানি অরই তো পাইবে না, তার অরে আত্মীয় স্বজনের বাড়িঘর চিনি করলাম। তখন হঠাৎ করে চিন্তা করলাম আমার যে এরকম একটা ক্ষতি করছে, তাহলে আমার তো হ্যাঁ এরকম একটা ক্ষতি করার দরকার। কেমনি
ক্ষতি বলতে কি বোঝাচ্ছেন আপনি, আমি একটু পরিষ্কার হতে চাই
জায়গাটিকে। সে তো আমার ভাবে আমারে থাকতে গেলো, তার ভাবে সে তো আমার একটা অপরাধ দেখা যাইব, আমার ভুলটা কোন জায়গায়।
সে আপনার কাছ থেকে চলে গেছে?
চলে গেছে
মানে কোথায় চলে গেছে?
চলে গেছে কোথায় ওই মুহূর্তে
আপনি জানতেন না?
জানি না, কিন্তু পরে জানতে পারছি যে আর একজনের সাথে সে চলে গেছে।
কে বললো আপনাকে এটা?
এটা সেই ফোনে আমার ডিটেলস পরে আস্তে আস্তে সে ভাঙিয়ে বলছে। পরে ফোন খুলছে নাম্বার,
আচ্ছা
খুলে সেই ফোনটা বলছে। বলার পরে তখন আমি আবার আমার মালিককে ফোন দিলাম, আমার মালিককে মিস কল দেওয়ার পরে সে ব্যাক করলো। ব্যাক করার পরে কইলাম যে আমির আর জাকিম নামে যে দুটা লোক নিছি, বাসার যেরকম দ্রুত চলে সেম সেম হাওয়া দি বাংলাদেশ লাগলো আল্লাহ কসম বিল্লাহ। তখন ওই বললো যে বাতাসের আগেও পাঠাই দিতেছে, কি টেনশন করিস না, এরকম কিছু যখন করছে ঠিক আছে। তখন দুইটারে ফোন দিছে, ফোন দিয়া আনছে আইনা পুলিশদের ধরাইয়া বাস বাংলাদেশে ব্যাক করে পাঠাই দিছে। জনজন পাঠাই দেওয়ার পরে ওরা ওরা কি আপনি কি করছে আর জানি না, ভাই বোনেরা কিছু জানি না। তবে মায়ার খাতিরে মাঝে মধ্যে আমার 10,000-20,000 টাকা দিছে আগে পরে, মানে যখন আমি চলতে পারতাছি না, খাইছি পড়ছি। এখন এইভাবে 6-7 মাস গেছে গা।
শাশুড়ি এরাও চলে গেছে না,
কেউ
খুঁজে বের করতে পারেনি ওরা কোথায় থাকে?
বহুত খুঁজছি, খুঁজতে খুঁজতে আমার ইনকাম যাই করি তার তো তাও শেষ, কোন খোঁজ খবর আর নাই। ওই আর প্রমাণ আছে শুধু এই ক্যাশ যেটা ড্রপ করছি ইসলামিক ব্যাংকে ওইটা ওই 20 লক্ষ, আর যেটা হুইন্ডির টাকা ওইটার তো কোনো ডকুমেন্টস।
তার আত্মীয় স্বজন যারা ঢাকাতে ছিল তাদেরকে যোগাযোগ করে আপনি জানতে পারেন
না? এই যে আপনার তার আত্মীয় এই মাসে আইসে আগামী মাসে আমরা হাওয়া আর নাই, সবাইরে করে দিছে যে তোমরা কেউ যদি বিপদে পড়ো আমরা কিন্তু এর ভুক্তভোগী না, সবাই যার যার মতে সে হয়ে গেছে। এখন আর হ্যাঁ করে পাওয়া যায় না, এখনো মাঝে মধ্যে কথা হয়। এখন সে বলে যে দেখো বন্ধু যদি একবার বেইমান হয় সে আর বন্ধু হইতে পারে না, যে কোনো কারণে তোমার কাছ থেকে আমি চলে আসছি, কিন্তু আমি সুখ বা অসুখ সেটা আমার ব্যাপার, সুখী না অসুখী, কিন্তু তোমার কাছে তোমার লাইফ আর ফিরে আসা তো সম্ভব না। তবে তুমি অন্য কোথাও দেখা একটা কিছু করো, কিন্তু তোমার যে আমি আরো হেল্প করবো ওরকম ক্যাপাসিটি আমি হারাই ফেলাই।
মানে আপনার 40 লাখ টাকাও সে আত্মসাৎ করে সেগুলো সে নষ্ট করেছে?
হ্যাঁ, কিভাবে কি করছে সেটা জানি না।
৪০ কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিং জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা করবে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
ফাইভ মিনিট পর আরো একবার ওয়েলকাম, আপনারা শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্ট যাহা বলিব সত্য বলিব অন 89.2 FM। মঞ্জুর আমার টিম মেম্বার রয়েছে সাউন্ডে এবং আজকে এখানে কনফেস করছে জসিম। কথা না বাড়িয়ে ফিরছি আপনার কাছে আবারও জসিম, যেখানটায় আমরা ছিলাম তারপর।
তারপরে সে যখন বলল যে তুমি একটা কিছু করে খাও আমার পক্ষে সম্ভব না, তোমারে টাকা পয়সা দাও, যদিও আমি পারি দিলাম, না পারলে এমন তুমি আশাবাদী থাকবো না, তোমার এগুলো আমি মানে খরচ হয়ে গেছে এই সেই। তখন আমি কয়েকদিন পরে রিক্সা চালাই, দুই তিন দিন পকেট খরচাতে খাওয়া পয়সা তো লাগবে। তখন রিক্সা এক লোক উঠলো, ওই লোক আমার বিস্তারিত কিছুটা জানলো যে তোমার মতো একটা আছে। তখন আমি আর একটু হ্যান্ডসাম মানে দেখতে ভালো লাগতো, এখন তো চিন্তা ভাবনা শুরু হয়ে গেছি। তখন উনি বলল যে তোমার মতো ছেলে তো রিক্সা চালানোর কথা না বাবা, তুমি এরকম কোন পরিস্থিতি শিকার নাই। তখন তার হালকা পাতলা কিছু বললাম, তখন বলল ঠিক আছে তোমার তো আমি এমন কিছু দিতে পারবো না, তবে আমি দেশে থাকি না, আমি থাকি আমেরিকায় কলাপাণিয়া, আমি বছরে একবার দুইবার আসি, তাহলে আমার বাড়ির সামনে তোমার একটু জায়গা দেই, তুমি অনেক কিছু বিক্রি করো। তখন এই আমি এখন মনে করেন তার বাড়ির সামনেই পানি তাল বিক্রি করি, ডাব বিক্রি করি, তারপরে বিভিন্ন ফল ফ্রুট এই যে লেচু আম এগুলি কিছু বিক্রি করি, এতে আমার এখন পারতে তারপরও 2,500-3,000 টাকা আসে
লাভ।
হ্যাঁ, আর গতকালকে ছিল 6,000,
মাশাআল্লাহ, তা প্রচুর লাভ।
কিন্তু অনেক কষ্ট করছে, এই যে আমার হাত শক্ত হয়ে গেছে পানি তাল কাটতে কাটতে।
মানে জিনিসগুলো কয়টা, কত বছর যাবত করছেন এটা?
কত বছর না, মাত্র আমি শুরু করছি এই দেড় মাসের মতো হবে,
দেড় দুই মাসের মতো।
উনি আসতে দেওয়ার পরেই তো ওই জন্য আমার রিক্সা আইলো, উনি এখন আমেরিকায় গেছে, আবার ঈদের পরে আইবে, তারপর এখানে আসারও একটা উদ্দেশ্য আছে, এগুলো তো আমি বুঝতাম না, আমি ভুলেও কখনো রেডিও শুনতাম না। ওই ব্যক্তি উনি আমার বললো যে বাবা তুমি একটা কাজ করো, আমি তো তোমার জন্য আত্মান চেষ্টা করবো, তারপরও তুমি তোমার এই যে রেডিও চ্যানেল দেখবা, আমার কয়েকটা নাম কইলো যে রাত্রে শুনবা, 12টার পরে একটার পর একটা টিপা তাইলি পাইবা, তাহলে এডিতে তুমি যাও, তোমার একটা উপকার ওখান থেকে হইতেও পারে। তখন আমি বললাম ঠিক আছে আঙ্কেল আপনার কথা মতো যাই, তখনই তার কথা মতো আমি আপনার এই অনুষ্ঠানটা নিয়মিত শুনি।
ঠিক আছে, আপনি আজকে আমাদের এখানে এসছেন, নিজের জীবনের ভুলগুলো স্বীকার করলেন, অপরাধগুলো স্বীকার করলেন। একটা হচ্ছে আমরা সবসময় যে কথাটা বলি যে পরিস্থিতি আসলে মানুষকে বাধ্য করে, কেউ নিজের ইচ্ছা করে ভুল করে না, কেউ নিজের ইচ্ছা করে অপরাধ করে না, কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যে আপনি যে ভুলের জায়গাটা আজকে এখানে কনফেস করলেন সেটা হচ্ছে যে লোকটি আপনাকে এতটা ভালোবাসলো, দুটো ভুল সেখানে। একটা হচ্ছে লোভে পড়ে এই লাস্ট এক বছরে এত টাকা আপনি রোজগার করলেন অন্যায়ভাবে, সে চাইলে আপনাকে স্বীকার করে এটা আপনাকে সে এই যে লাখ লাখ টাকা, আপনি 40 লাখ টাকা যে আপনি আপনার স্ত্রী আপনার কাছ থেকে আত্মসাত করে পালিয়ে গেছে, এটাকেও আপনি কারো কাছ থেকে আত্মসাত করেছেন, হয়তো পুরোটুকু না কিন্তু একটা বড় অংশ আপনি আত্মসাত করেছেন
অন্যায়ভাবে, প্রায় 12 লক্ষ টাকা অন্যায়ভাবে
আত্মসাত করেছেন। তো একটা কথা হচ্ছে চোরের জিনিস কে যেন খায়, তো এরকমই তো হয়ে গেল ঘটনাটা। আর দুই নম্বর হচ্ছে সে তো আপনাকে বুঝিয়েছিল ভালোবেসে হোক যেভাবেই হোক, তুমি একটা সময়ের জন্য যাও, এক মাসের জন্য যাও, দুই মাসের জন্য যাও, কি আবার চলে আসো, কিন্তু আপনি আপনার স্ত্রীর কথা শুনে বাড়ি গিয়ে যেই হোক না কেন আপনি সব ছেড়ে ছুড়ে দিয়ে নিজের ভাগ্যটাকে জলাঞ্জলি দিয়ে আপনি বাংলাদেশে ফিরলেন। ফেরার পরে আপনার যেটা অবস্থা হয় সেটাই, কিন্তু একটা সুখের সংবাদ হচ্ছে আপনি এখনো কর্ম করে খাওয়ার মতো একটা জায়গা পেয়েছেন, যেখানে আপনার মাসে অন্তত খেয়ে পড়ে হলেও 30-40 হাজার টাকা হাতে থাকার কথা, আপনি যেটা বললেন কিন্তু প্রচুর কষ্টের কাজ এটা, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আপনি যেখান থেকে যেই জায়গাটা এসে পড়েছেন সেটাতে আসলে খুবই কষ্টের কাজ, কিন্তু একইভাবে এটাও তো সত্য আপনি যেই পরিস্থিতির মধ্যে সমাজে বড় হয়ে উঠেছেন, এরকম একটা সমাজে ইচ্ছু খারাপ অবস্থায় আপনি থাকতে পারতেন, পারতেন না? এটা আপনার কখনো চিন্তা হয় না যে ইচ্ছু ভয়াবহ অবস্থা, আপনাকে পাল্লা একটা সময় পর্যন্ত একটা ভালো জায়গায় দেখাই দিল, ঠিক আছে, যে এটা হচ্ছে সেই জায়গাটা যেখানে তোমার ভাগ্য পরিবর্তন করতে পারে, সেটা আপনি নিজের হাতে ঠেলে আজকে আপনি এই দুর্ভাগ্যটা বেছে নিয়েছেন, এখানে তো কারোর কিছু করার নেই। তারপরেও আপনাকে যে পথের ভিখারি বানায়নি এটাই তো সবচেয়ে বড় কথা, তাই না? এখন আপনার চিন্তা হচ্ছে যে আপনার কি একটা সংসার হবে না, আপনার তো একটা সংসার দরকার। আপনার কি বাচ্চা কাচ্চা ছিল?
এক মেয়ে ছিল, আমার মেয়ের বয়স এখন তো মনে হয় যে এখন বিয়ে জরুর ভাবে যেমন লাগবো এই বয়স।
আপনার মেয়েটাকে সে নিয়ে গেল?
হ্যাঁ।
মেয়ের সঙ্গে কথা হয়?
মেয়ের সঙ্গে কথা হয় না, তবে মেয়ের মার সাথেই মাঝে মধ্যে কথা, নাম্বার আছে আমার কাছে যেটা সেটা বন্ধ, আর একটা নাম্বার আছে ওটা মাঝে মধ্যে খোলা থাকে।
আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, আপনি কি করতে চান?
আমি এখন আমার ভবিষ্যৎ পরিকল্পনা একটাই যে যা হয়েছে সত্যি বলতে কোনো লজ্জা নেই, কারণ আমার তো ব্যাকগ্রাউন্ডটা এমনি লজ্জাজনক, তারপরও কাহিনী হয়েছে আরো লজ্জাজনক, এমন কিছু না যে আমার কোন শারীরিক দোষে আমার ওয়াইফ চলে গেছে, এমন কিছু না, ওই দিক দিয়ে আমি 100-100, কিন্তু সে যে কোনো কারণে চলে গেছে গেছে, কিন্তু এখন আমার ইচ্ছা যে যা গেছে এটা টেনশন করলে আমার সমস্যা আরো। এখন আমি চাই যে এখন যে ইনকাম সোর্স এটা সিজনালি, কিছুদিন পর আবার থাকবে না, এই ঝড় বৃষ্টির দিন আইলে 1 টাকা আমার ভেঙে খাইছে। কারণ একটাকে ইনকাম করার মতো সময় না, ম্যাক্সিমাম তিন মাস, তারপর আস্তে আস্তে শুরু হবে। তারপর আমি যখন আজীবন থাকতে পারবো এটার কোন গ্যারান্টি নেই। চেয়ারম্যান করলে আমার উঠে দিবি, এমন কিছু না আমার 2 লাখ টাকাও দিয়ে দিবি। মায়ের ক্ষেত্রে খালি আছে দীঘা, এখন করতে দিতেছে, সে যখন অ্যাপার্টমেন্ট করবো তখন তার আমার অনেকে থাকতে দিবে না, তখন আমার হয়তো রিক্সা চালাইতে হবে না, একটা কিছু করতে না, উপার্জন করে টাকা জমায় রাখতে হবে যাতে এটা দিয়ে আমি একটা কিছু করতে পারি। আর নয়তো কোনো আশ্রয় আমার নিতে হবে, মানে এরকম ধরনের আশ্রয় যে যার যেই জিনিস আছে তারটা কইরা জানি আমি খাইতে পারি, তারা জানি ধ্বংস না করতে পারি। সে যদি আমার কাহিনী শুনে ভয় পায় যে আমার সে ধ্বংস করতে আইতে পারে, আমি যাতে ধ্বংস না করতে পারি ওইভাবেই সে যাতে আমার চালিয়ে রাখতে পারে, তবু যাতে আমি ভালো চলতে চাই। কিন্তু আমার কর্মকাণ্ড সে না বুঝতে পারবে, মানে মুখের কথা তো আর বুঝতে পারবে না আমি ভালো চলতে চাই। সে বুঝতে পারে যে এই ছেলের মনে ক্ষোভ আছে, ছেলে আমার ধ্বংস করবে, কিন্তু এই ধরনের ক্ষোভ আমার মনে কখনোই কোন প্রকারই কারো ক্ষতি না। কিন্তু আমি মনে করি ওই যে ভুল এক জায়গায় করছি 12 লক্ষ টাকা, আর একদিকে মালিকের মনে চোখের পানি ফেলাইছি, আমার মনে হয় সবচেয়ে দুইটা ভুলেই আমার মনে পড়ে। এছাড়া কোনো পাপও আমি করিনি, আমার জানা মতো একদিন আমি কখনো কোনো পাপও করিনি, কারণ আমি তেমনি বাংলাদেশ অহরহরাইছি। আর সবচেয়ে বড় প্রমাণ সোনারগাঁর যে কোনো এই সিকিউরিটি গার্ডের সামনে শুধু আমার দাঁড়া করে কোনো লোক যদি বলে যে এই ছেলেটা দেখি চিনেন, 100 বার বলবো যে হ্যাঁ কোনো এক সৌদির সাথে আরে ভিতরে যাইতে দেখছি। এবং কি আগে 5,000-10,000 টাকা আমি দিয়ে যেতাম, টাকা তো আমার না, টাকা মালিক, সমস্যা কি আমার বাংলাদেশি ভাই তো খাইবে, ওর কাছে 10,000-10,000 পাইস মতো মনে হইব না, কিন্তু যে 10,000 পাইছে ওর কাছে আকাশ জমিন খুশি হইবে। আমি একটা সিকিউরিটি গার্ড 10,000 টাকা দিয়ে গেল।
নেশনাদের উদ্দেশ্যে কি বলার আছে?
নেশনাদের উদ্দেশ্যে আমার এইটাই বলার যে একটা কথা আছে যে ভুলে 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 এ ভুবন, ভুলেই তো মানুষ জন্ম, একটুখানি ভুলের জন্য মানুষ কাঁদে সারা জন্ম। সেই ভুলটা আমি করছি আমার মতো জানি, এই ভুল কেউ না করে, নিজের অ্যাকাউন্টে যাতে জমা রাখে, যদি ইনকাম করে 10 টাকা বউরে জানি কয়েক ইনকাম হয়েছে আমার 2 টাকা, 1 টাকা দাও তুমি চলো, 1 টাকা আমার অ্যাকাউন্টে রইলো, বাকি 8 টাকা তোমার নামে থাক, সমস্যা কি, তুমি মরিয়া গেলো তো তোমার সন্তান ভাগ পাইব। কিন্তু বউরে ভালোবাসা, যে ভালোবাসা ঠিক আছে, কিন্তু এতটা বাসা ঠিক, এতটা ভালোবাসা ঠিক আমার মতো
সব বই তো একরকম হয় না। আপনি যে কথাগুলো বলছেন সেটা হয়তো কারো কারো ব্যক্তি জীবনে চরম পর্যায়ে সত্য, কিন্তু আমাদের এই অনুষ্ঠানের জায়গাটি থেকে আমরা ইন জেনারেলি এই ধরনের অ্যাডভাইস আমরা করতে পারি না, কারণ নারী পুরুষ ভেদাভেদে সবাই মানুষ। এই খারাপ বিষয়টি যেমন নারীর জন্য সত্য, পুরুষের জন্য তেমনি নারীর পক্ষ থেকে সত্য। আপনার ব্যক্তিগত জীবনে যত বড় দুর্ঘটনা ঘটে গেছে সেখান থেকে আপনি হয়তো এই ধরনের উপলব্ধির মধ্যে আছেন, একইভাবে একজন ভালো নারী এসে পুরো জিনিসটাই হয়তো আপনার জীবনের ফিলোসফি, আপনার জীবনের যে দর্শন, আপনার জীবনের এখন যে চিন্তা ভাবনা অভিজ্ঞতা সেটা হয়তো পুরোপুরি পরিবর্তন করে দিতে পারে। যে না, আপনি একটা খারাপ মানুষকে দেখেছেন, আপনি অসম্ভব সুন্দর অসম্ভব ভালো একজন নারীকে দেখলেন, সেটা হতে পারে, যাই হোক। তবে আপনার এই বোধটি, এটা আপনি আপনার অভিজ্ঞতার জায়গা থেকে বলেছেন, সেটা আপনার মতো করে সত্য, কে বিশ্বাস করবে না করবে সেটা এখন তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের জায়গাটা থেকে আমরা মনে করি এটা চরম সত্য নয়। আমরা আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাবো এবং আপনার জন্য অবশ্যই আমরা দোয়া করবো, একই সাথে আপনিও আমাদের জন্য দোয়া করবেন। তো সেই জায়গাটা থেকে আপনার সামনের দিনগুলো ভালো যাক, বয়স যেহেতু ধীরে ধীরে বাড়ছে সুতরাং চিন্তাটাও আসছে, এবং এখনকার এই দিনে দাঁড়িয়ে এই সময় দাঁড়িয়ে চিন্তা হয় না যে আমি যদি আমার নিজের মাকে একবার দেখতে পেতাম, নিজের বাবাকে একবার দেখতে পেতাম, এই চিন্তাটা হয় না কখনো?
ওই চিন্তাটা তো ছোটবেলায় পাইনি, এখন আর মানে ওরকম চিন্তাই মাথায় নাই, কারণ এটি কি জিনিস আমি তো বুঝি না। আপনি লবণ মুখে দিলে বোঝা যাবে,
লবণের
কম হইলে যে আমার লবণ আজকে কম হয়েছে, কালকে বেশি হইলে এই ভাই তরকারিতে লবণ আজকে বেশি দিত ভাই, আজকে লবণ এই দাও নাই, আজকে ঠিক আছে, অর্থাৎ কি এই লবণের টেস্টটা আপনি জানেন? আমি তো এই লবণ কি জিনিস তো আমি টেস্টই জানি না, আর আমার আপন জন কেউ নাই বিদায়ী আমার মনে এতটা কষ্ট, যদি থাকতো তাদের নিয়ে এরকম মানুষের মতো তো আনন্দ উল্লাস আজকে আমি করতে পারতাম, সে ভাগ্যটা তো আর আমার ভাই।
কিছু বলার নেই প্রিয় শ্রোতা, শুধু এতটুকুই বলতে পারি যে টোটালি স্পিচলেস, এবং এই জসিম কি তার নিয়তি দিয়ে তার ভাগ্য দিয়ে আরো একবার ঘুরে দাঁড়াতে পারবে, এটি একটি বিশাল প্রশ্নবোধক চিহ্ন থেকে গেল আমাদের আজকের এই যাহা বলিব সত্য বলিবতে। জসিমের ভাগ্যটি যেন আর কোনো জসিমের না হয়, আপনার না হয়, আমার না হয়, এই শুভকামনা। সবসময় একটা কথা বলি, একজনের ভুল আমাদের হাজার জনের শিক্ষা হোক। প্রিয় শ্রোতা, এই পর্যায়ে ডক্টর তাজুল ইসলাম পুরো স্টোরি শোনার পরে কি বলেন সেটাই এখন দেখার বিষয়। ডক্টর তাজুল ইসলাম, কি বলার আছে আপনার?
খুবই ছোট কালে হারিয়ে যায় একেবারে, মা বাবা অভিভাবকহীন একেবারে মানে এত অসহায় আমার তো কাহিনী আমরা খুব কমই জানি, যেটি মধ্যে বুঝতে হবে যে তার দায়িত্ব ছিল তা না হারিয়ে সেটা তার গলায় চেন ছিল এবং খুবই সম্ভ্রান্ত পরিবারের বলে মনে হয়েছিল তাকে। অথচ দুর্ভাগ্যবশত সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করার পরেও ভালো মা বাবা থাকা সত্ত্বেও দুর্ভাগ্যের কারণে বাইকের সেরে সে হারিয়ে যায়, বেরিয়ে গিয়ে সে সত্য অসহায় হয়ে পড়ে। আবার এক সময় উপরে উঠেছিল, আবার এখন সে আবার নিচে নেমে গেছে। তাকে এই কথা বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাদের জীবনে সবাইকে বিভিন্ন ভাবেই বিভিন্ন পরিস্থিতির মধ্যে রাখে। এক সময় উত্থান হয়, আবার পতন হয়। তার প্রথম থেকে একটি অনেক উপরে উঠেছিল, আবার হয়তো কোনো কারণে পতন হয়েছে, কিন্তু আল্লাহ যদি তার সাথে রহমত করে এবং সে যদি ধর্মীয় বিশ্বাসে আস্থিল থাকে এবং ধর্মকর্ম করে সৎ জীবন যাপন করে, আমরা আশা করি যে এক সময় হয়তো সৎ মানুষের বা ভালো মানুষের একটা না একটা গতি আল্লাহ করে দেয় এবং সে ভালো জীবনদান করতে পারবে। যে ওয়াইফ তার প্রতি এরকম একটা অন্যায় এবং অবিচার করে কাছে চলে গেছে, সেই মহিলার সঙ্গে তার আসলে আদৌ কোনো রকমের আবার যোগাযোগ করা আমার মনে হয় আমরা মনে করি আসছি। ধর্মের পরে এই কালটা করেছে তার থেকে তুলে টাকাই গেল, কারণ মহিলা আবারও স্বাস্থ্যের কারণে তার পাশে শিখতে পারে বা তার কাছে আবার আসতে পেতে পারে। হয়তো সে যেখানে গেছে সেখানে সে আবার হয়তো সেও হয়তো সকাল করতে পারে, তখন সে আবার মনে করে দিলে না আবার এগিয়ে আসি। আমার মনে হয় দেখি এই সমস্ত একই ঘটনা টিকা যাতে না হয় সেভাবে সচেতন হতে হবে। আল্লাহকে পছন্দ করে সে পরিশ্রম করে সব বড় জীবন যাপন করলে তার নিচে একটা নির্দিষ্ট এবং ভালো পথ তৈরি হয়ে যাবে। সেই জন্য এদিকে আঘাত আর ওই মহিলা তাকে এইভাবে মানে কোন কারণ ছাড়া এইভাবে তাকে প্রতারণা করেছে আর কিছু না, আবার ঘোরাঘুরি করার কোনো অর্থ হয় বলে আমরা মানব।
অনেক ধন্যবাদ আপনাকে।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, এই পর্যায়ে ফেসবুকে কে কি বলেছেন চলুন একটু পড়া যাক। জবা ফামির থেকে লিখেছো, ভাইয়া জসিমের স্টোরিটা খুবই হৃদয় স্পর্শী, একটা মানুষের জীবন কতটা কষ্টের হতে পারে তা আজকের স্টোরিটা না শুনলে বুঝতে পারতাম না, জসিমের জন্য শুভকামনা থাকছে। ফয়সাল লিখেছে, জসিম যদি সত্যি বলে থাকে তাহলে ওর জীবন সবচেয়ে বড় ভুল হলো বিদেশ থেকে দেশে ফিরে আসা। রতন মোহাম্মদপুর লিখেছে, ভাইয়া আমি তো জসিমের কোনো অপরাধ খুঁজে পাচ্ছি না, ওর ভাগ্য খুবই খারাপ। মিতা চট্টগ্রাম থেকে লিখেছে, জসিমের বাকি জীবনে আর যেন কোনো ভুল না হয় এই কামনাই করি। অপরাধ যদি আপনি বলেন অপরাধ খুঁজে পাচ্ছেন না, এতগুলো টাকা আত্মসাত করা এটা নিঃসন্দেহে একটা অপরাধ, এবং সেই জায়গা থেকেই আমরা আমাদের যাহা বলিব সত্য বলিব তো জসিমকে বলার সুযোগ দিয়েছি। কিন্তু জসিমের স্টোরিটা এমন যে অনায়াসে ওর প্রতি একটা সফট কর্নার তৈরি হয়। যাই হোক প্রিয় শ্রোতা, আমি বারবারই একটা কথা বলছিলাম যে একজনের ভুল আরেকজনের শিক্ষা হোক, আমরা যেন এক টাকা পরিমাণ অপরাধ না করি, যারা করেছি তারা যেন তওবা করে নেই, যারা করেছি তারা যেন এই জায়গাটি থেকে নিজেদেরকে সুরক্ষা করতে পারি। কারণ একটা কথাই আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। আমরা শেষ করবো আজকে রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব বরাবরের মতো এই শেষের দিকে থাকছে চিঠি বা মেইল, কে পাঠিয়েছেন আমাদেরকে এই সপ্তাহে চলুন শুনি মঞ্জুরের কাছ থেকে। রয়্যাল টাইগার ড্রিম প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ
ইয়োরসেলফ। আমি রবিউল, একটি ঔষধ কোম্পানিতে চাকরি করি। আমি 1994 সালে SSC পাস করার পর আর পড়ালেখা করিনি, কিন্তু এখন চাকরি করি ডিগ্রি পাশের ভুয়া একটি সার্টিফিকেটের মাধ্যমে। এই বিষয়টা প্রায়ই আমাকে কষ্ট দেয়, বিবেকের কাছে সবসময় ছোট হয়ে থাকি। আমি কি করব বুঝতে পারি না। আমি সবাইকে অনুরোধ করব, সময় থাকতে পড়াশোনা করে ভালো করো, নইলে আমার মতো অপরাধ বোধে ভুগতে হবে আজীবন।
অনেক ধন্যবাদ আপনাকে এইরকম একটি মূল্যবোধের জায়গা থেকে লিখবার জন্য। নাথিং টু সে, আপনাকেও একটা কথাই বলবো, কারণ আমি তো এটা বলতে পারি না যে আপনার চাকরিটা ছেড়ে দিন। আপনি সরকারের কাছ থেকে যা টাকা খেয়েছেন সেটা আপনি এতদিন পর্যন্ত স্বীকার করে সবকিছু তাকে ফিরিয়ে দিন এবং আপনি স্বেচ্ছায় জেলবরণ করুন। আসলে এই কথাগুলো বললেও আপনি সেটা করবেন না, কিন্তু আপনি যে শান্তিতে নেই এটাই একটা বড় মেসেজ আমাদের কমিউনিটির জন্য। আমরা সে কথাটাই আমাদের লিসনারদেরকে বলতে চাই যে অন্যায় আপনি প্রতিনিয়ত করে চলেছেন ভেতরে তো বিবেক সৃষ্টিকর্তা দিয়ে দিয়েছে, সে বিবেকের দংশন থেকে মুক্তি পাওয়ার কোনো জায়গা নেই, এবং বিবেক আপনাকে যেভাবে দংশন করা শুরু করবে সেটার চেয়ে বড় শাস্তি পৃথিবীতে কোনো আদালত কেউ আপনাকে দিতে পারে না। সেই মেসেজটি আমরা দেবার চেষ্টা করি যাহা বলিব সত্য বলিব। আজকের মতো শেষ করছি প্রিয় শ্রোতা, রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব আগামী রবিবার ঠিক রাত 12টায় আমি আর জি কিবরিয়া আবারও মঞ্জুরকে সাথে করে এবং একই সাথে আরো একজন বন্ধুকে সাথে করে লাখো দরজায় পড়া নাড়ব। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকুন। জেবিএসবির পক্ষ থেকে শুভরাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান, বিবেকের আদালতে সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব।
40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীতে তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।